This track was downloaded from fusionbd.com.
যে আমরা জিজ্ঞাসা করতেছি আজাদ পোস্ট হাউস কোন দিকে? ভাই আজাদ পোস্ট হাউস তো আমার নাই, আমার ফুটপাতে কাঠের একটা বক্স, এটাই আমার দোকান। আমি আর দোকান নেই আর বিজ্ঞাপন করো না। অনেকে আবার উৎসাহ দিয়েছে, ভেরি গুড, ফুটপাতে ব্যবসা করে বিজ্ঞাপন করেন, এটা কিন্তু ভালো দিক, আপনি অনেক বড় হবেন। মানে হয়তো কিছুটা হলো তো হয়েছি।
ফুটপাত থেকে হাজার ফুট উচ্চতায়, শূন্য থেকে শিখরে, আবুল কালাম আজাদের সাফল্য গাথা জীবনের গল্প, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র শততম পর্বে আজ রাত 11:20-এ আরজি কিবরিয়ার সাথে শুধুই ABC রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্পেশালি ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শততম পর্বে। অনেক অনেক অভিনন্দন প্রিয় শ্রোতা, প্রথমে আপনাদের যাদের ভালোবাসায় আজকে রেডিও ইন্ডাস্ট্রির অন্যতম সফল অনুষ্ঠান হিসেবে হ্যালো 8920 শততম পর্বে পা দিল এবং ক্লোজ আপ আমাদের সঙ্গী হয়েছে, সেজন্য ক্লোজ আপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বেশি ক্রেডিট যাবে আমার যারা শ্রোতা তাদের, এবং তারপরে আসবে আমার টিম মেম্বার যারা ছিল, অবশ্যই আরজে শাকিল এবং খালিদ ভাই, লোবান ভাই এবং নতুন যুক্ত হয়েছে লাবিব। স্পেশালি থ্যাঙ্কস টু শাকিল, যার কল্যাণে অসম্ভব অসম্ভব সুন্দর মানুষ, যাদের জীবনের অদ্ভুত অদ্ভুত গল্প আমরা হ্যালো 8920 তে উপস্থাপন করতে পেরেছি। প্রিয় শ্রোতা, আজকের হ্যালো 8920 একটু ব্যতিক্রম। আমরা আজকে বাংলাদেশের অন্যতম সফল একজন ব্যবসায়ী, যিনি ফুটপাত থেকে ব্যবসা শুরু করেছিলেন, আজকে কোটি কোটি টাকার মালিক, আজাদ প্রোডাক্টের মালিক আবুল কালাম আজাদ, তার জীবনের গল্প আজকে আমরা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে তুলে ধরব। তবে একটু ব্যতিক্রম রয়েছে, আমরা শুরুতেই আবুল কালাম আজাদের কাছে যাব না। আমরা 11:00 থেকে 12:00 পর্যন্ত আমাদের শ্রোতাদের বিশেষ অনুরোধে যেসব মানুষ হ্যালো 8920 তে এসে জীবনের গল্প বলে গিয়েছিলেন, তাদের বেশ কয়েকজনকে, 5 থেকে 7 জনকে আজকে আমরা এখানে স্টুডিওতে হাজির করেছি। তাদের অনেককেই আপনারা চিনবেন, অনেকের কথা হয়তো আপনারা ভুলেও গিয়েছেন। কেমন আছে তারা, সে বিষয়টি আমরা প্রথম ঘন্টায় অর্থাৎ 11:00 থেকে 12:00 পর্যন্ত তাদেরকে উপস্থাপন করব, এবং তারপর ঠিক 12:06 থেকে শুরু হবে আবুল কালাম আজাদের জীবনের গল্প। আমরা প্রথমেই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আজকে হ্যালো 8920 শততম পর্বে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ওকে প্রিয় শ্রোতা, আজকে আমরা আসলে যে এখানটাতে এভাবে বসে আছি এটা নিয়ে আসলে খুব ফর্মালি স্টার্ট করার কোনো সুযোগ নেই। আমার আসলে খুব ভালো লাগছে যে শততম পর্বে আমি আজকে পুরনো মানুষ যারা আসলে হ্যালো 8920 কতদূর নিয়ে গিয়েছেন, যাদের জীবনের গল্প তাদের কিছু অংশ আজকে আমরা পেয়েছি। শততম পর্বে একটা কথা বলতে হয় যে কতগুলো গল্প ওখানে এখন পর্যন্ত আমরা দিতে পেরেছি শাকিল?
যদি মানুষ হিসেব করি তাহলে আমরা প্রায় 112 জনের মতো মানুষকে হ্যালো 8920 এনেছি।
মানে 100তম পর্বে আমরা 112 জন মানুষের জীবনের গল্প এখানে উপস্থাপন করতে পেরেছি। কণ্ঠ শুনতে পাচ্ছেন, আরো বেশ কয়েকজনের কণ্ঠ শুনতে পাবেন যারা হ্যালো 8920 টিম মেম্বার। আমার সাথে আছে হচ্ছে সবসময় বলে থাকি খালিদ ভাই, খালিদ ভাই একটু হ্যালো বলে দেন।
হ্যালো।
আচ্ছা, খালিদ ভাইয়ের পাশে আছে লোবান ভাই, লোবান ভাই হচ্ছে, লোবান ভাই একটু হ্যালো বলে দাও।
হ্যালো।
লোবান ভাই হচ্ছে হ্যালো 8920 এমন একজন মেম্বার, মানে আপনারা যে ফোন কল গুলো পাঠান সেই ফোন কল গুলো সে ওই যে বলে না খনি সেচে মুক্তা বাইর করা, তো ওরকম সেচে খুঁজে যেসব কল দেয় সেই কলগুলো নিয়ে আমরা সেকেন্ডারিতে কাজ করি। আমাদের নতুন যোগ দিয়েছে আমাদের টিমের লাবিব, লাবিব একটু হ্যালো বলে দাও। হ্যাঁ, এবং আমাদের এই যে কাজের সহায়তার জন্য আমাদের আরেকজন বন্ধু আছে মনির, মনির একটু হ্যালো বলে দাও।
হ্যাঁ,
আচ্ছা আমরা তো হ্যালো বললাম, কিন্তু যে কয়জনকে আসলে এখানে আমরা নিয়ে এসেছি এই 112 জনের মধ্য থেকে 7 জন, আমরা তাদের কাছ থেকে একটু হ্যালো শুনতে চাই। প্রথমে আলী আকবর।
হ্যালো, আমি আলী আকবর।
কেমন আছেন আলী আকবর?
হ্যাঁ, ভালো আছি।
আপনার জীবনের গল্প তো আমরা প্রচার করেছিলাম, কততম পর্ব আমার ঠিক মনে নাই,
এটা হচ্ছে 16তম পর্ব ছিল,
16তম পর্ব
শুরুর দিকের আর কি।
আচ্ছা, ডাটাবেস তো পাশেই বসে আছে আমার, মানে শাকিল, ঠিক আছে। তো 16তম পর্ব, 16তম পর্বের অতিথি হচ্ছে আলী আকবর। এখানে আমি এই জীবনের গল্প বলার আগে আপনাদের সবাইকে একটু, বিশেষ করে আমাদের যারা অতিথি থাকে, যাদের জীবনের গল্প আমরা প্রচার করি, খুব বেশি ক্রুশিয়াল স্টোরি হলে আপনারা নিশ্চয়ই জানেন তাদের ফেস আমরা ফেসবুকে এমন ভাবে দিই যাতে বোঝা না যায়। আর একবার আমি কি বলতে পারি, আপনি যদি অনুমতি দেন, আপনার লাইফের যে স্টোরিটা ছিল খুব ছোট করে?
এখন সমস্যা হবে,
এখন সমস্যা হবে। আচ্ছা, আলী আকবরের জীবনের গল্প যারা শুনে নিতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে শুনবেন। ও নিজেও চাচ্ছে না যে আমি এরকম একটা ভরা মিটিং এ ওর জীবনের গল্পটা আমরা আলোচনা করি। আপনি আমাকে শুধু একটু বলেন তো আপনি কেমন আছেন?
জি ভালো আছেন।
আপনি তখন আমাকে জানিয়েছিলেন যে আপনি মিষ্টির দোকানে কাজ করেন এবং মাঝখানে দেশেও একবার দেশের বাইরেও যাওয়ার চেষ্টা হচ্ছিল, কি অবস্থা ওটার?
ওটা হয়নি।
আপনি বিয়ের সাথে করার চিন্তা ভাবনা করছেন শাকিল আমাকে বললো, তোমরা বুঝতে পারছেন প্রিয় শ্রোতা আমরা কিন্তু প্রত্যেকটা টিম মেম্বারের সাথে যোগাযোগ রাখি, খোঁজ খবর রাখি। কন্যা ঠিক হয়ে গেছে? কন্যা কি করে? আপনি মিষ্টি বানাবেন শেখাবে? যদি করতে নাই পারে। আচ্ছা, আরেকজনের সাথে আমরা একটু পরিচয় হই, ডালিয়া। ডালিয়া ছিল 32 পর্বের অতিথি এবং ডালিয়ার জীবনের গল্প যতটুকু ছিল আমার মনে হয় বললে কোনো সমস্যা হবে না। বেসরকারি টেলিভিশনের কোন এক প্রযোজকের সাথে 2 বছরের আগে পড়ে এক ধরনের অনৈতিক সম্পর্ক, পরবর্তীতে সে চিট করে এবং বর্তমানে ডালিয়া বুটিক্স এর ব্যবসা করছেন আমি যতদূর জানি, তাই কি? আপনার আর্থিক সমস্যা কি দূর হয়েছে?
আমার এখন সব দিক থেকে যত সমস্যা ছিল সবগুলো কেটে গেছে, এখন আমি নিজেই বলা যায় মোটামুটি স্বাবলম্বী।
বাহ, খুব ভালো লাগলো শুনে। আরিফরাজ, আরিফরাজ সম্পর্কে কি বলবো? আরিফরাজ সম্পর্কে শাকিল বলো।
আরিফরাজ সম্পর্কে বলতে গেলে হয় কি যে এখানে যারা এসছে সবার সাথেই হচ্ছে আগে থেকে আমার কথা হয়েছে। আরিফরাজ আমাদের এখানে ঘুরেছে অনেকদিন, টানা 6 মাস আমার এখানটাতে আসবার পর এবং একের পর এক ফোন করত, এখনো কি সময় হয়নি আমার গল্প নেবার, এমনটা বলতো। এবং আমিও সম্পর্কে খোঁজ খবরও নিতে গিয়েছিলাম একটা ঈদের সময়, কিন্তু ওর গল্প প্রচার করেছিলাম পরবর্তী ঈদে। ব্যাপারটি এরকম হয়েছিল যে আরিফরাজ অদম্য মেধাবী একটা ছেলে, যার প্রশংসা করলে আসলে কম বলা হবে। হ্যালো ইট নাইন টিভির একরকম ওকে পেয়ে ধন্য, হ্যালো ইট নাইন টিভির এই জায়গাটাতে আসা, এরকম কিছু বিখ্যাত গল্প, আপনারা সবাই অবশ্যই বিখ্যাত গল্প এবং আপনারাই আসলে হ্যালো ইট নাইন টিভিকে এই জায়গাটাতে এনেছেন। আরিফরাজের ওই গল্পের কথা আমার আজও মনে পড়ে যে সে খেতে পারতো না সকালবেলা আর সন্ধেবেলা, অর্থাৎ রাত্রেবেলা হচ্ছে দুবেলা তাকে খেতে দেওয়া হতো মাদ্রাসাতে এবং দুপুরবেলা তাকে কোনো খাবার দেওয়া হতো না। সে প্রায় কত মাইল যেন হেঁটে আসতে হতো?
আচ্ছা, প্রায় 1.5 মাইল হেঁটে এসে দুপুরবেলা খাবার খেত। এবং এই যে হাঁটা প্রসঙ্গ ধরেই বলতেছি, একজন ডাক্তার সম্ভবত এসেছিলেন 2 থেকে 2.5 মাইল দূর থেকে হেঁটে এবং তিনি 7 জন নিয়ে এসেছিলেন, তার গাড়ি আছে প্রাইভেট কার এবং সেই প্রাইভেট কারে তিনি না চড়ে হেঁটে ওকে টাকা দিতে এসেছিলেন আমাদের অফিসে।
এবং সেটা ফিল করবার জন্য যে আরিফরাজ মিরপুর 1 থেকে সে হেঁটে হেঁটে মতিঝিলে নটরডেম কলেজে ক্লাস করতে যেত,
তো উনি ফিল করতে চেয়েছেন যে হাঁটলে আসলে কি পরিমাণ কষ্ট হয়। যাই হোক, তবে সব হাঁটাই কষ্টকর হলেও হাঁটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, মাঝে মাঝে একটু এক্সারসাইজ করার দরকার। আরিফরাজের ব্যাপারে যেটা বলতে চাই, আরিফরাজ কি অবস্থা তুমি বলো তো, তোমার রেজাল্টের কি অবস্থা, তোমার এরপরে যে তুমি সাপোর্টটা পেলে এখন কি অবস্থায় আছো তুমি?
এখন অনেক ভালো আছি, আমার বর্তমানে পরীক্ষা চলতেছে, পরীক্ষা তো, পরীক্ষা যে কটা হয়েছে কটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আশা করি অনেক ভালো হবে। আর এমনি আমার আর্থিক অবস্থাও, এই গল্প বলে যাওয়ার পরে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা হয়েছিল, তো এখানে পড়ালেখার পাশাপাশি ওখানে কাজও করতাম, তাদের ওখান থেকে আর কি মোটামুটি ভালোই একটা স্যালারি পাইতাম।
না, আগে তোমার যে অবস্থাটা ছিল যে রিক্সা চালাইতে হতো, এখন তো তোমার এই ধরনের কাজ করতে হয়
না? এখন ওই কোচিং এ চাকরি করার কারণে ওখান থেকে মোটামুটি অনেক ভালো একটা পরিমাণ স্যালারি।
আচ্ছা,
মাকে কি কাজ করতে হচ্ছে, মা কেমন আছে?
না, এখন মাকে আর কাজ করতে হইতেছে না, মা ভালো আছেন।
আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইবেন, আরিফরাজের জন্য আমাদের এখানে বেশ একটা টাকা পয়সা এসেছিল, প্রায় 1 লাখ হচ্ছে 16,000 টাকার কাছাকাছি, তো সেটা নিয়ে অনেকেই বলবে আমাদেরকে।
শুধু আর্থিক সাহায্য যদি বলি তাহলে 1,16,000 উপরে, কিন্তু এছাড়াও ওই খাতা থেকে শুরু করে ওর যে বাকি যে জিনিসপত্রগুলো দরকার হয়,
সবপত্র ঘরের
সবকিছুই, এটা হিউজ অ্যামাউন্ট অফ হেল্প আমি যেটা বলতে পারি। আর ওর চাকরির অফার ছিল প্রায় 7টার মতো, তার মধ্যে একটা চাকরি যেটা ওর জন্য সুইটেবল হয় পড়াশোনার কেন্দ্রিক, সেটাকে আমরা বেছে দিয়েছিলাম। যাই হোক, এগুলো সবই আমাদের লিসনারদের কৃতিত্ব। আমি পরের জনের কাছে আসতে চাই, আমি একটু জাস্ট ফর্মাল ইন্ট্রোডাকশন করছি, এরপর আমরা সবাই মিলে আড্ডা দিব। বৃষ্টি, বৃষ্টি হচ্ছে রং নাম্বারে প্রেম করার পর পালিয়ে বিয়ে, 1 বছর সংসার করার পর আপনার হাজবেন্ড আপনার সঙ্গে চিট করে এবং আপনার সবকিছু নিয়ে পালিয়ে যায়, এটা ছিল আপনার জীবনের গল্প, তাই তো বৃষ্টি? আপনি একটু মাইক্রোফোনটা ধরে বলেন, আমাদের লোকজন ইশারা দিলে বুঝবে না। আচ্ছা, এখন আপনি কি করছেন, কেমন চলছে?
এখন একটা জবের চেষ্টা করছি, তো ওখানে বায়োডাটা জমা দিলাম, ওরা বললো যে কিছুদিনের মধ্যে জানাবে, এই আর কি, আর খুব ভালো আছি।
বাহ, আলহামদুলিল্লাহ, শুনেই খুব ভালো লাগলো। আলামিন, আলামিনের ব্যাপারে আমি সবার শেষে বলবো, তবে তার আগে আমি বলতে চাই হচ্ছে আমাদের শারমিন আপা সম্পর্কে, শারমিন আপার অনেক অভিমান, তারপর শারমিন আপার কাছে আমি যেতে চাই, সেটা হচ্ছে শারমিন আপা আমাদের মতো নয় এই অর্থে যে শারমিন আপা অসাধারণ আমাদের চাইতে, এবং শারমিন আপা জন্ম থেকে তিনি দেখেন না পৃথিবীর,
জন্ম থেকে না 3 মাস
বয়সের সময় তবে 3 মাস আপনি কি দেখেছেন সেটা তো আপনার নিশ্চয়ই মনে নেই, ঠিক আছে?
না, আমি যখন আমার যখন 3 মাস বয়স তখন শিশু ডায়রিয়া হয়েছিল, তারপরে আপনার ডাক্তারের ভুল ট্রিটমেন্ট,
রাইট? সেই অর্থে উনি 3 মাস পর থেকে আসলে আর কখনো চোখে দেখেননি, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে স্বামী সন্তান নিয়ে তিনি সাধারণ জীবন যাপন করছেন, কিন্তু গানের গলা অনেক অনেক বেশি সুন্দর। আমরা হেলোইন 920 তে তার জীবনের গল্প, ঠিক আমি বলবো তার জীবনের গল্প না, এটা আসলে একটা গ্রুপ অফ পিপল ছিল যারা তার মতো কোনো না কোনো দিক থেকে আমরা একটা শব্দ ব্যবহার করি, সেই শব্দটাই আমাকে ব্যবহার করতে হচ্ছে বোঝানোর জন্য প্রতিবন্ধী। তো সেরকম কিছু মানুষের জীবনের গল্প আমরা কামুনলে তুলে ধরেছিলাম। তো সেটাতে আসলে শারমিন আপা কিছু আবেগের কথা, কিছু ক্ষোভের কথা জানিয়েছিলেন, সেগুলো আসলে পরবর্তীতে আমাদের তেমন একটা সুযোগ হয়নি। আর আসলে সবচেয়ে বড় কথা যেটা, আমাদের লিসনাররাও বা আমাদের সাথে ওরকম কোনো অন্টারপ্রেনাররাও যোগাযোগ করেনি, যে কারণে শারমিন আপাকে আমরা ওভাবে এমফেসিস দিতে পারিনি। তবে শারমিন আপার গানের গলা এত বেশি ভালো যে আমাদের লোভ ছিল শারমিন আপাকে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে আসা। তো সেই কাজটি আমরা আসলে হ্যালো ইট নাইন টু জিরো শততম পর্বে করেছি। আপনি বলেন তো শারমিন আপা, আপনি কেমন আছেন?
আমি আছি ভাইয়া, মোটামুটি আছি। তবে গান নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সে স্বপ্নের কোনো স্বপ্নটাই পূরণ হয় নাই, এমনি আছি।
আচ্ছা, স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আপনি বলেছিলেন যে আপনি গান চর্চা ছেড়ে দিবেন, আপনি কি গান চর্চা ছেড়ে দিয়েছেন?
ছেড়ে দেওয়ার মতোই ভাইয়া, কারণ যেখানে কোনো উৎসাহ নেই, কোনো মানে আশা আকাঙ্ক্ষা নেই, সে গান আর কি করে কি করবো ভাইয়া।
আসলে সব পজিটিভ গল্পই আজকে আমরা এখানে আনতে পারতাম, কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি যে হ্যালো ইট নাইন টু জিরো তে সবাই যেভাবে আসেন সেই জীবনগুলো কখনো কখনো পরিবর্তন হয়, কখনো কখনো পরিবর্তন হয় না, সেটাও আসলে দেখাতে চেষ্টা করেছি আপনাদের। ওকে, আলামিন সম্পর্কে আমি আসলে নিজে থেকে সামারি দিতে চাই না, তবে আলামিন সম্পর্কে শুধু একটা কথা বলতে চাই। আলামিনের জীবনের গল্প প্রচারের আগে আলামিন জীবনের গল্প নিয়ে খুব ছোট করে একটা ঘটনা বলেছিল, এবং এই ঘটনাটা শাকিল প্রথমে এসে আমাকে বলে, এবং সম্ভবত আলামিন সিরির দোকান থেকে কোনো একটা জীবনের গল্প শোনার পরে সে পরিকল্পনা করেছিল, তাই? সিরির দোকান থেকে। এবং আলামিন সেই সময়টাতে ঢাকা শহরে ছিল, এরকম ভাবে সে সুইসাইড করতে যাচ্ছে, কিন্তু তার জীবনের স্বপ্ন ছিল সে হ্যালো ইট নাইন টু জিরোতে এসে জীবনের গল্প বলবে এবং তারপরে সে যা করার করবে। আমরা আলামিনের জীবনের গল্প প্রচার করি, এবং আলামিনের জীবনের গল্প, বর্ষার জীবনের গল্প, এগুলো হচ্ছে হ্যালো ইট নাইন টু জিরোর জন্য, এসএল প্রোগ্রামের জন্য আমি মনে করি একটা আশীর্বাদ। এই কারণে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা আপনারা অনেকেই শুনে থাকেন। যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিওর পাঁচ বছরের পরিকল্পনার একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা পাঁচ বছর ধরে শুধু প্ল্যান করা হয়েছে কিন্তু আমরা অনেক আনতে পারিনি। কিন্তু হ্যালো ইট নাইন টু জিরোতে যেদিন আলামিন আসলো তার পরের সপ্তাহ থেকেই নতুন একটি অনুষ্ঠানের জন্ম হয়, যেটা আপনারা নতুন জানেন, সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। কিন্তু এই অনুষ্ঠানটির পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই, মানে আলামিনের মতো মানুষ যখন আমরা হ্যালো ইট নাইন টু জিরোতে পেলাম তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে দিস ইজ দ্য রাইট টাইম যখন যাহা বলিব সত্য বলিব জন্ম হতে পারে। সে অর্থে আলামিন হ্যালো ইট নাইন টু জিরোর জন্য আশীর্বাদ। বর্ষার কথা এই জন্য বলছি, বর্ষার জীবনের গল্প প্রচার হবার পরে হ্যালো ইট নাইন টু জিরো সর্বপ্রথম মানে রেডিও লিসনারদের কাছে একটা বিশাল ব্র্যান্ড হওয়ার চেষ্টা করে, এবং এটা সাকসেস আসলে কত বড় এটা আসলে খুব সংক্ষিপ্ত করে বললে শেষ হবে না। শুধু একটা কথা বলি, হ্যালো ইট নাইন টু জিরো আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে ইউনিসেফ কর্তৃক অ্যাওয়ার্ড পেল, মিনা অ্যাওয়ার্ড,
এবং সেটা বর্ষার গল্পের জন্য,
এবং সেটা বর্ষার গল্পের জন্য। এই অ্যাওয়ার্ড আসলে টিমের অ্যাওয়ার্ড, এবং এই টিম বলতে আপনাদের সবাইকে বোঝায়। যাই হোক, আমার অনেক কথা হলো, আমি আসলে সবার কাছ থেকে অল্প অল্প করে জানতে, হ্যালো ইট নাইন টু জিরোতে জীবনের গল্প প্রচার হওয়ার পরে রিয়াকশনটা কি ছিল? শারমিন আপা আপনার কাছে আসি, প্রথমে হতাশার কথা শুনি।
আসলে হ্যালো এইট নাইন টু জিরো তো আমি সব পর্বই শুনি ভাইয়া, তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আসব। তো আমি তো আর মেসেজ লিখতে পারি না ভাইয়া, ফোন করেছি অনেকবার কিন্তু আসলে সেরকম কোনো রেসপন্স পাইনি। তো সাইদুল ভাইয়াকে আমি এর জন্য ধন্যবাদ দিব, আজকে তার জন্যই আমি এখানে আসছি। এমনি অনেকে ফোন টোন করতো ভাইয়া, কিন্তু সেরকম কোনো ইয়ে পাইনি।
আপনার গানের ক্ষেত্রে তেমন কোনো রেসপন্স
না ভাইয়া পাইনি।
আমরা খুব ভালো হতো যদি আপনাকে আলাদা করে স্পেশালি তুলে ধরতে পারতাম। আলামিন কি অবস্থা ছিল বলেন তো? আপনি তো জীবনের কথা বলে যাওয়ার পরে আপনার রেসপন্সটা কেমন ছিল?
এক মাসের 30 দিনে আমি নিম্নতম 15টা ডিস্ট্রিক্টে থাকতাম, মানে প্রশাসনের দিক দিয়ে আমার প্রচন্ড পরিমাণ চাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে আমি ইন্ডিয়াতেও গেছিলাম আপনার 24 পরগনাতে, 4 মাস থেকে আসছি।
আচ্ছা, এই জীবনের গল্প প্রচার হওয়ার পর মানে আপনাকে ধরার জন্য চেষ্টা করছিল বিভিন্ন ভাবে। ওকে, আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি যখন এই গল্পটা বলে গেলেন হ্যালো ইট নাইন টু জিরোতে, আপনি তো এমন একটা জীবনে ছিলেন যে জীবনটা আপনার নিজেরও কাম্য ছিল না, আমাদের সমাজেরও কাম্য না, আপনি সেখান থেকে তো সরে এসেছেন। সম্ভব হলো?
আমি যখন ভাবতাম আমার আগের লাইফে যে অবস্থায় ছিলাম, আর এখন যদি আমি পারলেও থাকি 2-4 মাস গেলে এই প্রশাসনিক চাপটা অনেক হালকা হয়ে যাবে। আমি আগের যে লাইফে ছিলাম, এখন যদি আমি রিক্সা চালাই রাস্তাতে, তবু আগের লাইফের চেয়ে অনেক ভালো আছি। আর এখন আমি বর্তমানে কেইলিংস এর ব্যবসা করি, এটাতে আমার মানে অনেক অনেক ভালো একটা ব্যবসা। যাই হোক,
তার একবারে হালাল পথের করছেন আপনি। মাঝখানে যে এই যে একদম ভয়ঙ্কর চিন্তা ভাবনা করেছিলেন যে আপনি বেঁচে থাকবেন না, সুইসাইড করবেন, আপনি ওই চিন্তা থেকে সরে এসেছেন?
হ্যাঁ, আমি থেকে সরে আসছি।
ফ্যামিলি সন্তান কি আপনি এখনো পেয়েছেন?
না, কোনো সন্তান
পাই, এখনো সন্তান পাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে ব্যবসাটা করতেছি বর্তমান, যদি এসে বড় কিছু করতে পারি এটাই আর দিকে কোনো কিছু না।
মানে আপনি কখনো আর ওই অন্যায় পথে কখনো?
না না, অন্যায় পথে আমি যাব না।
চমৎকার। এবার আসি আমরা ডালিয়ার কাছে। ডালিয়া কি অবস্থা এখন বলেন?
এখান থেকে আমার গল্প প্রচার হওয়ার পরে সব দিকে নেগেটিভ সাইড আসছে, অর্থাৎ এক বাক্যে সবাই আমাকে বলছে যে মরে যাওয়ার জন্য। তার মানে হতাশ ছিলাম, আমার চারিদিকে শুধু অন্ধকার ছিল, তারপরে আমি সবার দিক চিন্তা করে একদিন শাকিল ভাইকে ফোন করি, আমার হতাশার কথাটা বলি এবং সে আমাকে মনে সাহস যোগায়। প্রচন্ড আপসেট ছিলাম তখনই, শাকিল ভাই আমাকে যখন সাহস দেয় তখন আমি সামনের দিকে আগাইতে থাকি। বাসায় গিয়ে নতুন ভাবে ডিসিশন নিলাম যে আজকে থেকে আমি কারোর সাথে ফোন করব না, কথা বলবো না। যে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তারা আমাকে খুঁজে নেবে। তো যাই হোক, তারপর আমি ওই মার্কেটিং ছেড়ে দিয়ে বুটিক্সের কাজ শিখছি। আমি একটা লোন নিচ্ছি, লোনটা নিয়ে এখন আমি বুটিক্সের কাজ শুরু করছি। এখন মোটামুটি ভালো আছে, আমি ব্লগ বাটিক এন্ড টেলারিং এর কাজ করতেছি, পাশাপাশি কসমেটিকও আছে।
বাহ, আমরা আশা করি আপনি একদিন অনেক দূরে যাবেন।
আমি একটা কথা বলতে চাই, ডালি আমাকে ফোন করে বলছে ভাইয়া এই গল্প প্রচার হবার পরে ওকে নানা ভাবে অনেকেই অনেক কিছু বলেছে, ও যার সঙ্গে ছিল আর কি, যে বয়ফ্রেন্ড, তাই তো, সে বোধহয় বেশ কিছু কথা বসু নিয়েছে
আমাকে পরদিন সকালে কল করে।
এবং একই ভাবে ডালিয়া তো এখন মা ছাড়া থাকে এবং ডালিয়া হচ্ছে পরিবার থেকে আলাদা, তো আমি সেই সময়টাতে কত কি বলেছি আমার মনে নাই, তবে আমার একটা কথা এখনো পর্যন্ত মনে পড়ছে। আমি বলেছিলাম যে ডালিয়ার মা হয়তো এই মুহূর্তে ডালিয়াকে কোনো না কোনো কারণে, সে হয়তো সম্মানের দিক চিন্তা করে, তার ছোট যে সন্তানগুলো রয়েছে তাদের কথা চিন্তা করে সে তার মেয়েকে হচ্ছে দূরে সরিয়ে দিয়েছে। তো আমি ডালিয়াকে এই কথাটা বলেছিলাম যে দেখেন আপনি হচ্ছেন পরিবারের বড় সন্তান, ডালিয়ার বাবা নেই, তো ওর মা আছে, এখন উনি অর্ধবয়সী একজন ভদ্র মহিলা, তো একটা সময় কি হবে, বড় সন্তান হিসেবে এই মায়ের পাশে ডালিয়াকেই দাঁড়াতে হবে। আমি সেজন্যই বলেছিলাম ডালিয়া আপনার বেঁচে থাকার দরকার এবং আপনাকে সামনে গিয়ে অবশ্যই যেতে।
এখানে আমি একটু লিংক করি, সেটা হচ্ছে আমাদের শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই জানবেন যে এখানে জীবনের গল্প বলে যাওয়ার পরে সোসাইটিতে অনেক ধরনের অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়ে, কিন্তু আমরা এই মানুষগুলোকে আমাদের ফ্যামিলির এত বড় একজন মেম্বার মনে করি যে এদেরকে সবসময় কাউন্সিলিং এর মধ্যে রাখি। আসলে হ্যালোইন 920 টিম মেম্বার হয়ে যায় তারা এবং তাদেরকে কাউন্সিলিং করে তাদের জীবনে স্ট্রিক্ট থাকা, বিপদে হার না মানা, হোঁচট খেয়ে শক্ত করে আবার উঠে দাঁড়ানো, এই জিনিসগুলো শেখে বলেই আজকে কিন্তু ডালিয়ার মতো জীবনের গল্প বলা একজন অতিথিকে আজকে আমরা অনুষ্ঠানে এনে উদাহরণ সৃষ্টি করেছি। আমি একটু যেতে চাই হচ্ছে আলী আকবর আপনার কাছে, এখন আপনার কি ফিল হয়? আপনি তো সেই সময়টাতে যে ফিলিংসটা নিয়ে আসছিলেন, আপনি আজকে জীবনের গল্প বলার প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেল, তো এই লম্বা সময় পরে আপনার ফিলটা কি আগের মতোই আছে নাকি কিছুটা হলো চেঞ্জ হয়েছে?
কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখন ওগুলো আমি করি না, মনে রাখি না। আমি শুধু একটাই করি, মনে রাখি যে সমাজ আমার এই করে না, মানে নেয়নি, এর জন্য তো আমি দায়ী না।
রাইট,
যা যেরকম মন চায় ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না।
রাইট, অনেক ধন্যবাদ, এই বলার জায়গাটাকে আমরা শ্রদ্ধা জানাই। আরিফ রাজ, তোমার কাছে আসলে কিছু জিজ্ঞেস করার নাই, তোমার কাছে হ্যালো ইট 920 প্রত্যাশা আছে, সেটা হচ্ছে তুমি অনেক ভালো রেজাল্ট করবা। তুমি বলো তোমার রিয়াকশনটা কি ছিল হ্যালো ইট 920 নিয়ে?
গল্প বলে যাওয়ার এর আগে আমার কলেজে একটা বছর কাটছে আর কি, তো ফার্স্ট ইয়ারের অবস্থাটা এরকম ছিল যে মানে পুরো একটা বছরের প্রত্যেকটা দিন মানে কাটতো, আর টের পেতাম যে একটা একটা দিন কাটতেছে। কিন্তু গল্প প্রচার হওয়ার পরে মানুষের থেকে যে এত ভালোবাসা আর এত সাড়া পাইছি, যে এরপরে আমার আজকে পর্যন্ত সেকেন্ড ইয়ার এখন পরীক্ষা চলতেছে, তো এই পর্যন্ত মানুষের ভালোবাসার কারণে মানে দিনগুলো যে কত আনন্দে কাটছে বা কত মানে কষ্ট ছাড়া কাটছে, তো টেরও পাইনি যে একটা বছর কেটে গেছে
আমার। এই থেকে দায়িত্ব এবং চাপটা একটু বেড়ে যায় না যে মানুষ সবাই অপেক্ষা করছে আরিফ রাজ কেমন রেজাল্ট করবে?
যে এটা তো আছেই, পরীক্ষা সবার প্রত্যাশা একটা চাপ তো আছেই, এই জন্য ইনশাল্লাহ চেষ্টাও করছি, পরিশ্রম, আশা করি রেজাল্ট ভালো হবে।
নিঃসন্দেহে বেশি বেশি করে দোয়া করবো আর ভালো রেজাল্ট ইনশাল্লাহ হবে। ওকে, লতা, লতা সম্পর্কে একটা কথা বলি। লতা আমাদের এখানে এসেছিল, তার জীবনের গল্প সম্পর্কে হয়তো শ্রোতারা জানেন, পালক পিতা মাতার ঘরে অত্যাচারিত এবং ওই সময়টাতে সিচুয়েশনালি তার তিনটা বিয়ে হয় এবং বর্তমানে সে একজন ভালো মানুষের সন্ধান পেয়েছে, তার ব্যবসায়ী স্বামী, সেখানে সে ভালো আছে এবং আমরা রিসেন্টলি জেনেছি সে নতুন ফ্ল্যাটও কিনেছে, খুব ভালো খবর। লতা, এই যে আপনার জীবনের গল্প, এটা প্রচার হওয়ার পরে পাবলিক রিয়াকশন কেমন ছিল?
কেউ ভালো বলেছে, বেসিক্যালি যারা আমার অফিস কলিগ, তারপরে যারা কাছের মানুষ, অফিসের স্যার বলতে, ওরা সবাই দুঃখ প্রকাশ করছে যে লতা তোর জীবনে এত কষ্ট, খুব হতভম্ব হয়ে গেছে যে আমার জীবন এত কাহিনী, মানে বিলিভ করতে পারতেছে না তারা, মানে কোনো বিলিভ করে
না। আপনি নিজে থেকে কোনো চেঞ্জ পান? লাইক আপনার
জীবন এখন? আমি অনেক চেঞ্জ,
আপনি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, হ্যাপি
আছেন, আলহামদুলিল্লাহ।
ওকে, আড্ডা বোধহয় অনেক ভারী হয়ে যাচ্ছে, রাইট? খুব গুরুগম্ভীর টাইপের আড্ডা হয়ে যাচ্ছে, গুরুগম্ভীর না, আমাদের লেসনটা আসলে জানতে চাই, এখানে আসলে কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা আড্ডার এই জায়গাটা থেকে আবার ফিরবো, তবে তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি আছে, আমরা একটু পরেই ফিরে আসছি। আর প্রিয় শ্রোতা, আপনি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 অংশীদার হতে চাইলে, হ্যালো ইট 920 টিম মেম্বার হতে চাইলে, আপনি চলে আসুন আমাদের পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি? Okay, all right.
মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আড্ডা পর্বে। আজকে প্রায় সাতজনকে আমরা পেয়েছি, যে সাতজন বন্ধু জীবনের গল্প বলেছিল হ্যালো 8920 তে। হ্যাঁ, আমি আবার আড্ডাতে ফিরছি। আচ্ছা, আমি একটু শুনি, আমার টিম মেম্বার যারা আছে তাদের কাছ থেকে একটু শুনি যে তাদের এই যে টিমে তারা কাজ করে, লম্বা সময় ধরে কাজ করছে। হ্যাঁ, তো আমি একটু খালিদ ভাইয়ের কাছ থেকে শুনি। খালিদ ভাই কেমন লাগে? খালিদ ভাই,
আমার তো অনেক ভালো লাগে আসলে, যেটা সত্যি কথা, কারণ আমি একটা গন্ডির মধ্যে মানে বড় হয়েছি আর কি, ছোট থেকেই কাজের মধ্যে থাকতাম আর কি। মানুষের জীবন সম্বন্ধে আমার এত ধারণা ছিল না। যখন ওনারা গল্পগুলি বলে, কাজটা করি, অনেক সময় খুব ভালো লাগে। দেখা যাচ্ছে অনেক 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 পার্ট থাকে ছোট কাজ, এই কাজটা করতে গিয়ে মানে আমি উঠেও গেছি এখান থেকে, কাজের চেয়ার থেকে,
মানে নিতে পারতাম না,
নিতে পারিনি আর কি। এখানে বসে আমি এখানে পাঁচ মিনিট দশ মিনিটও কাঁপছি এরকম।
এরকম কাহিনী অনেক হয়েছে, কখনো কখনো ফোনে হয়তো আমি কথা বলছি ইলিশান্তের সাথে, হ্যালো কে বলছেন? ভাই আমি আর জি কিবরিয়া বলছি, এইট নাইন টু জিরো। আপনি কেন ফোন করেছেন? শাকিল ভাইকে দেন। আমি কেন ফোন করেছি? ওকে কেন দিই নাই? ঠিক আছে, লোকটা আমাকে চেনে না, ওকে চেনে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। বললাম জি ভাই, শাকিলকেই দিচ্ছি। লোবান ভাই কথা শুনি। লোবান ভাই তো হচ্ছে হলো দুনিয়ার সমস্ত কল নিয়ে বসে, লাখ লাখ কল, সেখান থেকে লোবান ভাই কিছু কল সিলেক্ট করে আমাদেরকে দেয়।
এবং বড় ব্যাপার হচ্ছে যে হ্যালো 8920 তে ঢুকতে গেলে সবার আগে হচ্ছে
লোবান ভাই হাতে,
লোবান ভাইয়ের কানে ঢুকতে হয়।
রাইট, লোবান ভাই তোমার এক্সপেরিয়েন্সটা বলো।
আসলে এটা ভীষণ ভাবে করি, যখন একটা একটা শুনতে থাকি, কেউ কেউ অনেকবার ফোন করে, এত এত ফোন, একই মানুষ এত ফোন, তখন মনে হয় এমনি এমনি তার সাথে একটু কথা বলি না, কারণে শাকিল একটু যেন তার সাথে কথা বলে। আমি মাঝে মাঝে বলি যে এই মানুষটা বা এই লোকটা অনেক ফোন করতেছে, এমনি একটু হ্যালো বলে দাও। তারা ছোট্ট করে যখন দুই মিনিটের মধ্যে তার জীবনের গল্পটা বলে, অনেক সময় আসলে ইমোশনাল হয়ে যেতে হয় দুই মিনিটে। সে তার জীবনে এমন একটা ঘটনা যেটা আমার মানে কখনো চিন্তাই করতে পারিনি।
না, আমাদের জন্য মজার মজার কল আসে না?
তারপর শাকিলের জন্য অনেক গালি অপেক্ষা করে, অনেক দোয়া থাকে, একই সাথে বলতে হবে অনেক অনেক দোয়া থাকে শাকিল এবং আমাদের টিমের জন্য।
গালিও থাকে, দোয়াও থাকে, দুইটা দিয়ে
থাকে। চ্যালেঞ্জ থাকে প্রচুর, আমি বলবো দোয়ার পাল্লাটা অনেক বেশি ভারী।
না, মাঝে মাঝে চ্যালেঞ্জ থাকে যে শাকিল ভাই, কিবরিয়া ভাই, কত 99 পর্বে আপনি কি গল্প দিচ্ছেন, তার চেয়ে আমার জীবনের গল্প হচ্ছে সবচেয়ে বেশি লোমহর্ষক। এটা শুনলে শ্রোতারা একেবারে পড়ে যাবে।
গল্প বলে যাওয়ার পরে, আমাদের একজন বন্ধু গল্প বলে যাওয়ার পরে, গল্পটা ভালো হোক, খারাপ হোক, দুঃখের হোক, সুখের হোক, এত বেশি মানুষ সাড়া দেয় সেটার জন্য, এইটা আরো বেশি আমি,
এটা আসলে ভয়াবহ। এবং এটা না দেখলে বোঝানো যাবে না যে কি পরিমাণ কল আসে, একের পর এক ফোন এনগেজ থাকে। হ্যালো 8920, ও যে আলামিন কোন একটা দোকান থেকে কিনেছিল, গাজীপুরের কোন একটা দোকান থেকে, না? কত টাকা কিনেছিলেন এটা?
30 টাকা
দিয়ে। 30 টাকা দিয়ে দুইটা
জোড়া? হ্যাঁ,
দুইটা। কার কার?
বর্ষা আর সাজিনা হাসান।
সাজিনা হাসানের মানে পার জীবনের গল্প 15 টাকা দাম।
হ্যাঁ,
15 টাকা দাম।
অলরেডি কিন্তু গ্রামে তো হচ্ছে 50 টাকা 15 টাকা। আমি আমার যেটা আমার লতার যে গল্পটা
এটা হচ্ছে কি, আমাদের যেটা হয় যে এলাকাগুলোতে নেটওয়ার্ক নাই এবিসি রেডিওর, সেই এলাকাগুলোতে সিডির দোকানে জীবনের গল্প নামে পাওয়া যায় এবং এগুলো 15 টাকা 20 টাকা করে।
হ্যাঁ, আমার গল্পটা প্রচার হবার পর পাবনা থেকে প্রত্যেকটা লোক 100 টাকা পিস এই গল্পটা নিয়েছে।
100 টাকা পিস? আচ্ছা, দরদামে এত দূর পর্যন্ত গিয়েছে, আমরা কেন কোনো পার্সেন্টেজ পাইনি?
আপনারা শুধু আমাদের দোয়া
পাবেন, আমরা ওইটাই শুধুমাত্র চাই। আর আরেকটা জিনিস, যেটা যেটা যারা বিক্রিটা করেন তাদের কিন্তু বলতে চাই, এগুলো দিয়ে আসলে ব্যবসা করাটা যায় না, কারণ এক একটা মানুষের জীবনের গল্প কতটা ডেঞ্জারাস, কতটা ভয়াবহ হতে পারে, সেখানে আসলে এই ধরনের ব্যবসা না করাটাই ভালো। আচ্ছা, আমি একটা কথা উল্লেখ করতে চাই, ময়মনসিংহে একজন ডাক্তার, লোকটার নাম আমার মনে নাই, তো উনি আমাকে ফোন করেছিলেন, হ্যালো 8920 এতই সে ভালোবাসে যে সে এই গল্পটা ওই ময়মনসিংহের ওই জায়গাটাতে নেটওয়ার্ক পাওয়া যায় না, তো সে যেই কাজটা করে এইটা আগের দিন রেকর্ড করে, তার মোবাইলটা সে হচ্ছে বেঁধে রাখে আম গাছের ওখানটাতে বেঁধে রাখে। হ্যাঁ, মাঝে মধ্যে সবকিছুই হয়। এরপর পরদিন সে তার হচ্ছে ফার্মেসি বন্ধ করে স্কুলের মাঠে তার বড় সাউন্ড বক্স এবং ক্যাসেট দিয়ে ওদের পুরো গ্রামের যত লোক আছে তারা সবাই প্রত্যেক সপ্তাহের গল্প শেষ করে।
এমন একটা ব্যাপার ভাইয়া, এমন ভাবে ছড়াইছে
বাজারে কম্পিউটারে পাওয়া যায়।
বাংলাদেশে আনাতে কানাতে আমরা ছড়িয়ে দিতে পেরেছি।
আমি একটু বলতে চাই যে আসলে আমি যখন বলে গিয়েছি আমাকে দেখলে অলরেডি ছেড়ে দিত, যে আমার একটা গান ছিল না আমি বউ হব, এটা ছেড়ে দিত।
আমি বউ হব এটা মনে আছে, আমরা তো প্রো বানিয়েছিলাম না এটা দিয়ে, আমার মনে পড়ছে।
খুবই কষ্ট লাগতো, হাসাহাসি করতো।
এক্স্যাক্টলি, এখানে আমি একটু বলি শাকিল, আমার এখানে মনে আছে যে একজন জ্যোতিষীর পাল্লায় পড়ে নিগার অদ্ভুত সুন্দর গায়, সে বাংলাদেশের বিখ্যাত জ্যোতিষীদের মধ্যে সে একজন, তার পাল্লায় পড়ে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেখানে বলে যাওয়ার পরে সে বলেছিলাম একটা গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টসের ছেলে মেয়েরা যারা পাশে কাজ করে তারা ওখান থেকে সে বসে বসলে তার পাশ থেকে বসে বসে ছেড়ে দিত, তাকে টিস করতো। সে পরদিন আমাদের অফিসে কাটতে কাটতে এসছে যে আমার এই অবস্থা। তো যারা এখানে লিসনার আছেন হ্যালো 920 তাদের প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আমরা আসলে না এই মানুষগুলোর বিবেক জাগানোর জন্য, হ্যালো 920 শ্রোতা যারা আছেন তাদের বিবেককে নক করার জন্য, তাদেরকে নিয়ে ভাবার জন্য এই অনুষ্ঠানটা করি।
খুবই আমরা যেটা করেছিলাম যে দৃষ্টি অপরিণত বয়সে রং নাম্বারে একটা ছেলের সাথে হচ্ছে সম্পর্কে জড়িয়ে যায়, এবং এই যে তার ভুল সিদ্ধান্ত, সে বাড়ি থেকে পালিয়ে গেল এবং অজানা অচেনা একটা ছেলের সঙ্গে থাকলো, এক বছর পর সেই ছেলেটা এইভাবে তাকে চিট করে চলে গিয়েছে। আমাদের চিন্তাটা এরকম ছিল যে এই বৃষ্টি কি দেখে আমাদের হাজার হাজার লাখো লাখো বোন ওর মতো অপরিণত বয়সে যে ক্লাস 9 অথবা 10 পড়ছে তারা যাতে না যায়, সেই কারণে আমরা এই গল্প প্রচার করেছিলাম।
আমরা তো এগুলো বললাম আমাদের লিসনারদের নেগেটিভ ব্যাপারটা, এবার যদি পজিটিভের জায়গায় আসি তাহলে কিন্তু লিস্ট অনেক লম্বা,
অনেক লম্বা।
আমরা পজিটিভ দিকটা সবচেয়ে বেশি, কিন্তু তারপরেও আমরা যেটা করছি কিবিয়া ভাই হচ্ছে সচেতন ভাবে এটা করেন যে আমাদের যেই খারাপ দিকগুলো আছে আমরা সবসময় এগুলোকেই হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা সেটা করছিও। আমরাই যে এক একটা গল্প সিলেক্ট করি, আমরা পুরো টিম মিলে বসি, এরপরে হয়তো একটা সপ্তাহে কয়েকশো মানুষের সাথে আমাকে কথা বলতে হয়, তার মধ্যে থেকে একটা গল্প আমার মনে হয় যে হ্যাঁ যেই গল্পটা পুরনো কোনো গল্পের সাথে মিল নেই। কিবিয়া ভাই একটা গল্প সিলেক্টের আগে আমাকে বলে শাকিল একটা মেসেজ যেন থাকে, আমার যেটা হয়েছে হ্যালো 920 কাজ করতে এসে কয়েক লাখ মানুষের সাথে কথা বলা হয়েছে, এবং
আমরা খুবই খুবই খুশি যে মানুষগুলো যে মানুষগুলো জীবনের গল্প আপনারা শুনেছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে বসেছি 5 থেকে 7 জন। কিন্তু আপনাদের আরেকটা মেসেজ দিতে চাই হ্যালো 920 শততম পর্ব উপলক্ষে। কিছুদিন আগে আমরা প্রায় 50 থেকে 60 জন হ্যালো 920 লিসনার তাদের সাথে আমরা একটা মিটিং করেছিলাম, এবং সেই মিটিং এ একটা প্রত্যাশার ব্যাপার এসেছিল হ্যালো 920 কে তারা কিভাবে দেখেন, হ্যালো 920 কে তারা কিভাবে দেখতে চান ভবিষ্যতে। সেই মিটিংটার একটা ছোট্ট ক্লিপ এই মুহূর্তে আপনাদেরকে আমরা বাজিয়ে শোনাতে চাই। আমরা মিটিং এর ক্লিপটা শোনার পরপর আমরা আবারও আড্ডাতে ফিরে আসছি।
আজকের মিটিং এ যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এবিসি রেডিও FM 89.2 এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব সানাউল্লাহ, রয়েছেন আমাদের প্রিয় কথা বন্ধু গোলাম কিবিয়া সরকার, এবং রয়েছে আমি শাকিল। আমাদের লাখো লাখো শ্রোতার মধ্য থেকে কয়েকজন শ্রোতাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের এই আলোচনা সভায়। আর শুরুতেই আমি চলে যাচ্ছি আমাদের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব সানাউল্লাহর কাছে।
শ্রোতাদের সঙ্গে জয়েন্ট ইন্টারঅ্যাকশনটা আমরা কন্টিনিউ করতে চাই। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম করা, কিন্তু আমরা চাই যে আজকের মিটিং এ আপনারা প্রত্যেকেই শুধু ভালো জানেন কোথায় কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে সেটাও আমরা শুনতে চাই, কোনো পরামর্শ আছে কিনা। এবং আমরা চাই যে রেডিওর মাধ্যমে আমরা কিন্তু সতর্ক শুরু করি না, মাঝে মাঝে এই বাণীগুলো বা এই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা সতর্ক হন, তবে আপনাদের কাছ থেকে আমরা আরেকটু জানা বোঝার চেষ্টা করবো, এবং এই অনুষ্ঠানগুলোকে আরো কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।
আমি আশা সুদিকা সীমা সাভার থেকে এসেছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে আছি, আমি হ্যালো 920 শুনছি, ইনশাল্লাহ শুনবো। সব থেকে বড় কথা হচ্ছে হ্যালো 920 আমার কাছে ইন্সপিরেশন, এইটুকুই বলবো।
আমি সাবিরা ইসলাম, প্রথম আলো জবস এ আছি অ্যাজ এ ওয়েব ডেভেলপার। হ্যালো 920 টা 1.5 বছর তো হয়ে গেছে শুনছি, প্রতিটা পর্বে কিবিয়া ভাইয়ের কিছু অ্যাডভাইস থাকে, অ্যাডভাইস গুলো আসলে অনেক ভালো লাগে।
আমি মোহাম্মদ জুনায়েদ জিতু, আমি আসছি গাজীপুর থেকে, আমি বিবিএ করতেছি ম্যানেজমেন্ট। হ্যালো 8920 এর ব্যাপারটা হলো মানুষের সাথে দুঃখ শেয়ার করলে অনেকটা দুঃখ কমে, এই জন্য হ্যালো 8920 খুব ভালো লাগে।
আমি অসনারা রানু, আমি মাস্টার্স কমপ্লিট করে একটা স্কুলে যাব। হ্যালো 8920 অনুষ্ঠানটা যখন থেকে শুনতে পেরেছি, যেখানে এমন একটা অনুষ্ঠান হচ্ছে আমি শুনছি, আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এমন কিছু কথা আছে সবার সাথেই হয়ে যাচ্ছে বা ঘটে যাচ্ছে কিন্তু আমরা কারো কাছে বলতে পারছি না, কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসার পরে ভেতরের কথাগুলি অনায়াসে বলতে পারি এবং শুনছি ওই পর্যন্তই না যে শুনে আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, এটা কাজ করে যাচ্ছে, এটা একটা রেস কিন্তু আমার ভিতর কাজ করে। এখানে যারা আসছে নিজের লোকজন তাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, মানে অনুষ্ঠানের সার্থকতাটা এখানেই।
আমি মিনজাহান তুমি হ্যালোজেন টু জিরোর সাথে এতটাই জড়িয়ে গিয়েছিলাম যে পরীক্ষার আগের দিন রাতে আমি রাত 2 পর্যন্ত শো শুনেছি। শো শোনার জন্য আমি আম গাছে পর্যন্ত উঠেছি, সেটা বলতে পারি। আম গাছের ডালে বসে শুনেছি, কারণ আমাদের ওখানে নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল।
আমরা নিজেকে এটাই জানতে চাচ্ছি যে আমাদের প্রোগ্রামে কোন জিনিসগুলো আপনাদের খারাপ লাগছে। আমরা খারাপের উপরে বেশি জোর দিচ্ছি, তো আপনাদের বেলা এটা মনে হয় কিনা যে এই বিষয়গুলো আপনাদের হ্যালোজেন টু জিরোতে কখনই আসেনি?
অনেক বলতে এটাই বলবো যে দেখা যায় মাথার মধ্যে কিছু কিছু গল্প আছে কাছাকাছি, আমার জীবনের সাথে অন্য একজন বলতে গেলে কিছু না কিছু মিল থাকবে। আমি বলছি যে কিছু গ্যাপে গেছে।
আবার যদি তার আর্থিক কোন সমস্যা থাকে আপনারা ওই ধরনের কোন কন্ট্রিবিউশন দিতে পারেন। ফেসবুক পেজে দেখতেছি প্রায় 650 কাছাকাছি পেশেন আছে। আমার মনে হয় সবাই যদি হালকা কিছু করে কন্ট্রিবিউশন করে এই তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা হয়ে যায়।
কিন্তু আমরা এটা তো যেতে চাই না সহজ, কারণ হচ্ছে যে এটা খুবই রিস্কি। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের শরীর অসুস্থতা হচ্ছে ইয়াং ইউথ, তাদের কন্ট্রিবিউট করার ক্ষমতা খুবই কম।
নেটওয়ার্কিং সিস্টেমটা একটু বাড়ানো উচিত, যখন বাসার বেড়াতে যাই আমি এটা শুনতে পারি না, আমাকে ডাউনলোড করে শুনতে
হয়।
দুইজন আসতে পারে, দুইজনের লাইফ স্টাইল প্রায় সেম, কিন্তু একজনের তার ভুলের কারণে নিচে রয়ে গেছে আর একজন তার লাইফের হয়তো বা মেধা খাটে বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছে, এই জন্য প্রচুর আপডেট হয়ে গেছে। ইন্ডিয়া কপি করতেছে, যেমন আমির খানের যে ছোট্ট মেজাতে একটা প্রোগ্রাম করতেছে এটা মানুষকে সচেতন করার জন্য, ওইটার কিন্তু আগে থেকে জীবনের গল্প হইতেছে। সেহেতু এই দিকটা আমরা অবশ্যই ইন্ডিয়া থেকে অনেক আগে আছি, এই জন্য গর্ববোধ করি আমরা। হয়তো ভাই এমন গল্প আসলে খুব ভালো হইতো যারা ছোটবেলা খুবই স্ট্রাগল করছে বাট এখন অনেক সাকসেস,
কয়েকটা পর্ব পর পর একটা করে সাকসেস করে দাও।
কিন্তু দেখা যাচ্ছে যারা যুদ্ধ করছে বা ওই সময়টার সাথে জড়িত বা অন্য আন্দোলনের সাথে বা 71 আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিছুটা আনা যায় কিনা দেখা যায়। আর কিছুদিন পরে গেলে ওই রকম মানুষ কিন্তু আমরা হয়তো আর খুঁজে পাবো না।
আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাকের চেষ্টা করছি।
পথশিশু
ছিল একটা, তাই না? পথশিশু ছিল, আমরা প্রত্যেকটা গল্প প্রচার করি, তার আগে হাজার রকমের এভিডেন্স আমরা নিই, প্রত্যেকের সাথে ফোনে কথা বলে ডিটেল যাচাই করে তারপরে আমাদের নিজেদেরও বিলি হতে চায় না। বর্ষা যখন এসে এগুলো বলতে শুনতো তখন আমার বিলি হয়নি, অথচ বর্ষার গল্প ইউনিসেফ এর কাছ থেকে অ্যাওয়ার্ড পেলো। নিরঙ্কুশ ভাবে কে কি বললো না বললো সেটা তো একটা জনপ্রিয়তা জায়গা তো অবশ্যই একটা আছে। আর একটা হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন, হেলমেট 920 100তম পর্বে একটা অঙ্গীকার নিয়ে আগাবে, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র রেডিও অনুষ্ঠান না, এটা একটা সামাজিক আন্দোলন। আমরা এই জায়গাটাকে ফোকাস করতে চাই 100তম পর্বের পর থেকে, যে হেলমেট 920 শুধুমাত্র একটা রেডিও অনুষ্ঠান না, একটা সামাজিক আন্দোলন। একটা হচ্ছে সচেতনতার জায়গা থেকে, আরেকটা হচ্ছে যারা এখানে আসতেছে তাদের জীবনের পথ পরিবর্তন করার জন্য আমরা কি করতে পারি।
ওকে, আমরা শুনলাম, প্রত্যাশা জানলাম, আপনাদের প্রত্যাশাগুলো একটু জানি। হ্যালো ইন টু জিরোর কাছে কি এক্সপেক্ট করেন আর ইফরাস কি এক্সপেক্ট করো?
আমি এক্সপেক্ট করি যে সমাজের মাঝে যে সমস্যাগুলো এগুলো তারা তুলে আনতেছে, যথেষ্ট ভালো কাজ করতেছে, এবং তারা যদি এভাবে কাজটা চালায় নেয় তাহলে একদিন আমাদের সমাজটা আমাদের দেশটা সম্পূর্ণ বদলে যাবে।
রাইট, আমরা সেটা প্রত্যাশা করি, সবাই সবার জায়গায় কাজটা করতে হবে। ফাইন, আমরা শারমিনাপার কাছে যেতে চাই। শারমিনাপার মাঝখানে বোধহয় গান নিয়ে অনেক খুব ছিল, শারমিনাপাকে আমরা মাঝে মাঝে ডাকবো হ্যালো ইন টু জিরোতে।
যদি হ্যালো ইন টু জিরো যদি আমাকে মাঝে মাঝে ডাকে তাহলে আমি খুব খুশি হব, আমার আমার মনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
এক্স্যাক্টলি, আমরা গানে চলে যাই।
ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুমায়া ছিলাম, ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই বেলা নাই, কোন বা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই, ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই কোন বা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই, নিতাইগঞ্জ করব বাসা মনে ছিল দারুণ আশা গো, হায়রে নিতাই গঞ্জ করবো বাসা, মনে ছিল দারুণ আশা গো, ওরে গাড়িতে চড়বো টিকিটি কাটবো গাড়িতে চড়বো, গাড়িতে চড়বো টিকিটি কাটবো ভক্তি মাসল কিছু নাই কিছু নাই, কোন বা পথে নিতাই গঞ্জ যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাই গঞ্জ যাই, নিতাই গঞ্জ যাবার আসে দাঁড়ায় আছি রাস্তার পাশে গো, হায়রে নিতাই গঞ্জ যাবার আসে, দাঁড়ায় আছি রাস্তার পাশে গো, ওরে ছয় ডাকাতে যুক্তি করে ছয় ডাকাতে, ছয় ডাকাতে যুক্তি করে আশার মুখে দিল ছাই দিল ছাই, কোন বা পথে নিতাই গঞ্জ যাই ও বন্ধু রে, কোন বা পথে নিতাই গঞ্জ যাই।
আপাতত আমাদের একটা পথেই হাঁটতে হবে, সেই পথটা হচ্ছে মানে এই পার্টটা আমাদেরকে শেষ করতে হবে। তবে শেষ করার আগে স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই যে মানুষগুলোর জীবনের গল্প আমাদের হ্যালো 8920 কে অনেক অনেক বেশি এনরিচ করেছে। আমরা প্রথমেই বলেছি 112 জনের মতো, তার মধ্যে থেকে মাত্র 7 জনকে আমরা এখানে আনতে পেরেছি। আমাদের লিসনাররা কিন্তু জানতে চাই, খুব বেশি জানতে চাই আপনারা কেমন আছেন, যারা জীবনের গল্প এখানে প্রচার করে যায় তারপরে তারা কেমন আছে, আলামিন কেমন আছে, আলামিনকে এখনো দেখতে আছে, আলামিন কোথায় আছে, আলী আকবর এখন কি করে, লতা এখন কি করে, দালিয়া এখন কি করে, ঠিক আছে। এবং আজকে কিছুটা হলেও আমরা সেই স্বার্থটা পূরণ করতে পেরেছি আমাদের শ্রোতাদেরকে। এই জিনিসগুলো আসলে আমাদের শ্রোতাদেরকে আমরা সবসময় আপডেট দিতে পারি না, এই কারণে যে যখন একটা জীবনের গল্প এখানে প্রচারিত হয় আমরা চেষ্টা করি সেই জীবনের গল্পের মধ্যেই থাকতে। এবং আমরা সবসময় বলি যে হ্যালো 8920 এটা শুধুমাত্র অনুষ্ঠান না, এটা কিন্তু একটা মানুষের জীবন ডায়েরি। সেই মানুষটাকে আমরা হয়তো কিছু দিতে পারবো না, কিন্তু মন খুলে মনের কথাটুকু বলার সুযোগটুকু দিতে পারবো। তো আমরা সেভাবেই চেষ্টা করেছি এবং শততম পর থেকে আমরা যেটা প্রত্যাশা করি হ্যালো 8920 একটা সামাজিক আন্দোলনের অংশ হোক, আমাদের প্রতিনিয়ত পরিবর্তন হতে হবে সমাজের জায়গাটাতে। কারণ যেই আলামিনের জন্ম হয়েছে যে সোসাইটি থেকে, সেই সোসাইটি যদি পরিবর্তন না হয় তাহলে আলামিনের মতো মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে, হতেই থাকবে। সবাইকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিব যে আপনারা প্রত্যেকেই ব্যস্ত, তারপরও এত শর্ট নোটিসে শর্মিলা আপাতত ময়মনসিংহ থেকে দূরে মানে দৌড়ে চলে এসেছে, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারা অনেক ভালো থাকবেন, অনেক দোয়া থাকবে, আর সবচেয়ে বড় কথা দেশের লাখ লাখ মানুষ আপনাদের জন্য দোয়া করে। তো অনেক থ্যাঙ্কস, ভালো থাকবেন সবাই।
আমি সবাইকে বলতে এবিসি রেডিওকে ধন্যবাদ দেবার, আমি পুরো টিমকেই ধন্যবাদ দিলাম।
প্রিয় শ্রোতা, আমরা আড্ডা পর্ব শেষ করছি এবং ঠিক 12:06 আমাদের আজকের অতিথি, আমাদের শ্রদ্ধেয় অতিথি আমি বলবো, আজাদ প্রোডাক্টের মালিক আবুল কালাম আজাদ, যার জীবনের গল্প অনেকেই হয়তো বা শুনেছেন লোকমুখে, তিনি শূন্য থেকে কিভাবে শিখরে পৌঁছেছিলেন এবং আমাদের অনেকের আজকে ব্যবসায়ীদের আইডল, আমাদের বেকার যুব সমাজের অনেকের কাছে আইডল, সেই মানুষটিকে নিয়ে ঠিক 12:06 আমরা ফিরে আসছি। এ পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি এবং সংবাদের বিরতি, আমরা ফিরছি ঠিক 12:06। আর এরই মাঝে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, লাইক দিয়ে হয়ে যেতে পারেন আমাদের হ্যালো 8920 মেম্বার, facebook.com/HELLO8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920, ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপর অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ শুষ্ক বিপন্ন, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্সিটি এর আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজ চুলের কোষে গভীরে পৌঁছে চুলে জোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close up presents. Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06 এবং শুরু হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শততম পর্বের মূল পর্ব। আর প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি থাকবে যার সম্পর্কে আমরা জানতে চাই এবং জেনে আমরা অনেক অনেক বেশি পরিমাণে মোটিভেটেড হব। আপনারা ফেসবুকের কল্যাণে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে হ্যালো 8920 আজকে শততম পর্ব পার করবে এবং আমরা খুব গর্ব সহকারে বলতে পারি যে এই শততম পর্বে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রির সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে হ্যালো 8920 জায়গা করে নিতে পেরেছে। এবং তার চেয়েও আমরা বরং গর্ব করে বলতে পারি হ্যালো 8920 তে আজকে যে মানুষটি এসেছেন সেই মানুষটি বাংলাদেশে বেশ কয়েকজন, যদি হাতে গুনে পাঁচজন মানুষকেও আইকন হিসেবে আমরা আমাদের জায়গাতে মনে স্থান দেই, বিশেষ করে বিজনেস সেক্টরে এবং সাফল্যের জায়গাতে, তাহলে এই মানুষটির নাম উঠে আসবে। তিনি কে তার সঙ্গে আমরা একটু পরে পরিচিত হব, তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই বরাবরের মতোই, হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান। জীবনের সমস্ত রং এখানে ধারণ করা হয়, সে রং যতটাই বর্ণিল হোক না কেন কিংবা যতটাই ক্লিশে হোক না কেন। হ্যালো 8920 তে এসে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বার, যে নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারবো, সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং তারপর আপনার যা বলার আছে দুই মিনিটে সংক্ষিপ্ত করে বলবেন এবং বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি হচ্ছেন আজাদ প্রোডাক্টের চেয়ারম্যান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। চলুন আমরা তাকে স্বাগত জানাই। স্যার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার হ্যালো 8920 তে, আমার বলছি এই কারণে খুব ভালোবাসি অনুষ্ঠানটাকে, আমাদের হ্যালো 8920 তে শততম পর্বে আপনি এসেছেন এর জন্য।
আপনাকেও ধন্যবাদ, আমার তো বলতেই হবে, তার কারণ যে যাকে যত বেশি ভালোবাসে অনেক সময় সে ভালোবাসার প্রতিদানে আপনি না বলে তুমি বলে তুই বলে, এটাই বাস্তব, এটাই সত্য।
রাইট,
প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবিসি রেডিওকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার জন্য। আর আমার এই বক্তব্য কথা শুনে যদি এদেশের শিক্ষিত বেকার যুবক যুবতী বা যারা এখনো চাকরির জন্য অপেক্ষায় আছেন বা ঘুরতেছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছেন, তাদের জন্য আমি একটা কথাই বলবো এবং আমার বক্তব্য শুনে যদি তারা সামান্যতম উপকৃত হয় সেখানে মনে হয় আমার সফলতা। এবং আপনাদের যে এ ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এটা কিন্তু একটা সুন্দর উদ্যোগ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে স্যার একটু জাস্ট আমি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের শততম পর্ব উপলক্ষে আমরা একটা সার্ভে করেছিলাম যারা আমাদের লিসনার এবং তাদের কি এক্সপেকটেশন, সেখানে তারা পজিটিভ গল্প শুনতে চায়, জীবনের এমন কিছু গল্প শুনতে চায় যেগুলো শুনে মানুষ অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং অত্যন্ত খুশি হওয়ার মতো বিষয় হচ্ছে, খুশির বিষয়টা বলছি দুটো কারণে, একটা হচ্ছে যে নামটি ওখানে উঠে এসছে সেটা হচ্ছে আবুল কালাম আজাদ, তার জীবনের গল্প আমরা তার মুখ থেকে শুনতে চাই এবং আমরা খুশি হচ্ছে এই কারণে যে আমাদের লিসনারদের যেটা চাওয়া ছিল সেটা আমরা আজকে দিতে পেরেছি, এটা নিয়ে সন্দেহ আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং স্পেশালি আমি শাকিলকে ধন্যবাদ জানাই আপনার সঙ্গে যোগাযোগ করে যেভাবে উনি আপনাকে এখানে নিয়ে এসছে সেটা নিঃসন্দেহে অনেক বড় একটা কাজ। স্যার আপনি যা বলবেন আমাদের জন্য সেটাই আমাদের জন্য অনেক বড় কিছু, আপনি যেখান থেকে শুরু করতে চান আপনি শুরু করতে পারেন।
থ্যাংক ইউ। আমি আবুল কালাম আজাদ, আমার জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ, পরবর্তী সময়ে আমি বেড়ে উঠেছি শরীয়তপুরের দামুড্ডা উপজেলায় মায়াচর গ্রামে। তার কারণ হলো আমার বয়স যখন 7 তখন আমার মা মারা যান। মা মারা যাওয়ার পর বাবা চিন্তা ভাবনা করলো যে ছেলেকে তো এখানে রাখা যাবে না, যেহেতু বাবা একজন স্কুল শিক্ষক তিনি মনে করলেন বাবার সাথে আমি যেন ওইখানে যাই, ওখানে গিয়ে লেখাপড়া করি। বাবা যা ভাবলেন আমি ঠিক তাই করলেন, বাট ছোটকালে একটু রান পিটি ছিলাম, ঠিক মতো লেখাপড়া করতাম না, এই জন্য ফ্যামিলির অনেকেই অনেক কিছু চিন্তা করেছেন যে কিভাবে সন্তানকে মানুষ করা যায়, ভালোভাবে শিক্ষিত করা যায়, লেখাপড়া করা যায়। বাবা যেহেতু একজন আলেম ছিলেন, শিক্ষক ছিলেন, বাবাও চেয়েছিলেন ছোট থেকে তার সন্তান যেন বাবার মতো না হলেও যেন তার কাছাকাছি কোনো কিছু একটা করতে পারি। তেমনি একদিন তখন আমার মা ছিলেন, তেমনি বাবা পারিবারিক সবার সম্মতিতেই সিদ্ধান্ত হলো, বাবা যেহেতু শরীয়তপুর একটা স্কুলের টিচার আমি বাবার কাছে যাব, বাবার কাছে থাকব, ওখান থেকে আমি লেখাপড়া শিখবো, ওইভাবে আমার জীবনে আস্তে আস্তে আমি বড় হব। এইভাবে একদিন
আমি আমার সেই আমাদের যে গ্রাম বর্তমানে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার আমাদের শ্রীকালিয়া মুন্সিবাড়ি, ওই দিনে আমার বাবার সাথে যখন আমি বিদায় নেই সুরতপুর আসবো, তখন আমার এখনো মনে পড়ে আমার মা, আমাদের দুইটা পুকুর আছে, একটা বড় পুকুর একটা ছোট পুকুর, উত্তর পাশের পুকুরের পারে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ আমার সন্তান তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাকে দেখিও। আর আই বিলিভ হয়তো আমরা অনেক সময় বিভিন্ন রিক্সা বেবি ট্যাক্সি গাড়ির পিছনে দেখি মায়ের দোয়া, আই বিলিভ যে মা যে ওই সময় যে প্রার্থনা করেছিলেন সম্ভবত সৃষ্টিকর্তা মনে হয় কবুল করেছেন। আজকের সেই অখ্যাত সেই দুঃস্ব প্রকৃতির সেই আবুল কালাম আজাদ বলতে ভালো লাগে যে মানুষ আজাদ প্রোডাক্টের আজাদ বললে চিনে, এটা কিন্তু আমার জীবনে অনেক বড় পাওনা। যা বলছিলাম
জি,
বাবার সাথে আমি সৈয়দপুর আসি, আসার পরে ওখান থেকে আবার নতুন ভাবে ক্লাস টু থেকে আরম্ভ করি লেখাপড়া, ওই বাহেশ্বর প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরে আমি নাগেরপাড়া হাই স্কুল ষষ্ঠম শ্রেণীতে ভর্তি হই। পর্যায়ক্রমে 1970 সালে আমি এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু সাধারণত রেজাল্ট আউটের জন্য 3 মাস সময় থাকে, এদিকে আমার মনে মনে প্রশ্ন জাগলো যেহেতু 3 মাস সময় আছে এই অবসর সময়টা আমি কি করব। এলিমেন্টারি আমার মা মারা যান, মা মারা যাওয়ার পরে সাধারণত বাবা এই আমার অনেক আবদার, আমাকে বাবার সাথে রাখা, আমার মন জুগিয়ে চলা, আদর যত্ন করা বাবাই সবচেয়ে বেশি করতেন। যেহেতু আমাদের ওই সময় আমাদের দেশে গ্রামের মানুষ বিশেষ করে তাদের অর্থনৈতিক আয় উৎস হলো পাট, পাট বিক্রি করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের কোন একটা ক্রয় করার জন্য পাট মরিচ এ ধরনের সেরকমই আমি একদিন বাবার সাথে বাবাকে বললাম বাবা আজকে ইলিশ মাছ কিনবা আনবো। বাবার সাথে আমি আমাদের কালকিনি উপজেলা সম্ভবত খাসের হাটে গেলাম পাট নিয়ে, পাট বিক্রি করে ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছ কিনতে পাট আমরা বিক্রি করলাম, অনেক মজার সেদিন গুলো, নদীতে নৌকা থেকে আরেক নৌকা থেকে পাট বিক্রি করা মনে হয় সিনেমার গল্পের মতো ভালো লাগে পুরোনো দিনগুলির কথা ভাবতে। পাট বিক্রি করে ইলিশ মাছ কিনতে গেলাম, ইলিশ মাছ কিনলাম, তো ইলিশ মাছের দোকানের পাশে দেখি নারিকেলের দোকান। তখন ছোট থেকে আমার কেন যেন এই কোনো জিনিসের দাম জানার আগ্রহ ছিল প্রবল।
আচ্ছা,
তখন আমি ওই পাশের যে নারিকেলের দোকানে জিজ্ঞাসা করলাম নারিকেলের জোড়া কত, তখন বললো 8 আনা। তখন আমি বাবাকে বললাম বাবা আমরা একটা নারিকেল নেই, বাবা বললো না আমাদের নিজস্ব নারিকেল গাছ আছে, তুমি নারিকেল নেবা কেন, ইলিশ মাছ তুমি আর নাই ইলিশ মাছ নাও, ইস ওকে আর কোনো বক্তব্য দেয় নি। তার 3 দিন পরে শুকনো মরিচ ছিল না, হলুদ মরিচ যেটা হলো সেই শুকনো মরিচ নিয়ে ডামুড্যা গেলাম। এদিন বাবার সাথে কথা হলো কাঁঠাল কিনবো, আম কিনবো, বাবার সাথে গেলাম কাঁঠাল আম কিনতে, তখন ওর পাশে আবার দেখি নারিকেল, তখন আমি নারিকেলের দাম জিজ্ঞাসা করলাম, তখন যে হাতে আমি প্রথম দেখলাম নারিকেল ওই ধরনের ওই সাইজের নারিকেল এখানে দেখি 10 আনা, মানে 2 আনা দাম বেশি। ওই সময় কিন্তু আনাই ছিল গ্রামের মানুষ বলতো, এটা কমপক্ষে 40-45 বছর আগের কথা বলবো,
মানে স্বাধীনতা একেবারে ইমিডিয়েট পরে।
হ্যাঁ, আমি 70-তে মেট্রিক পাস করেছি, 71-এ যখন যুদ্ধ অবস্থা, যখন আমি মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযোদ্ধা ছিলাম তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। যেটা আমি বলতেছিলাম কাঁঠাল আম কিনতে গেলাম, সে আমগুলি হলো যে রাজশাহীর আম, গ্রামে যেতে যেতে দেখা যাচ্ছে অনেক একটু কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, তারপরও গ্রামের মানুষ ওই আমগুলি অনেক পছন্দ করে। তখন পাশে যখন নারী দাম জিজ্ঞাসা করলাম তখন বললো 10 আনা। তখন আমার ওই ওই প্রথম হাটে নারিকেলের কথা মনে পড়লো যে আমি যদি ওই 8 আনা এখানে 10 আনা, আমি যদি ওই হাট থেকে এই হাটে এনে নারিকেল বিক্রি করি, আর যেহেতু আমার হাতে 3 মাস সময় আছে মন্দ কি, তো এই প্রস্তাবটা আমি আমার বাবাকে দিলাম প্রথমে।
ওকে,
বাবা হেসে বলে দিলেন
লাইক মি।
তারপর আমি আমার মা মারা যাওয়ার পরে বাবা পরবর্তী সময় আবার বিয়ে করেছেন, ওই মায়েরই বড় বোনের ছেলে হাসান করে একটা নাম, ওকে আমি বললাম হাসান এরকম করলে কেমন হয়, ওর একাপড়া করেনি। এই মুহূর্তে আমার মনে পড়ে অমিতাভ রাজার কথা, যে অমিতাভ রাজা যেটা অ্যাড করেছিল আমাকে নিয়ে, অ্যাডের কিন্তু 80% সব সত্যি ঘটনা, এবং ওই হাসান ধর, তারপর হাসানকে আমি প্রস্তাব দিলাম। তখন ও প্রথম অবস্থা বললো কিভাবে এটা সম্ভব, আমাদের তো নৌকা ও নাই যে এক হাত থেকে আর এক নারিকেল নিয়ে কিনবো, আর টাকা পয়সা তো যথেষ্ট লাগবে। তখন আমি কোন রকমে, ওর কাছে ছিল সম্ভবত 10 টাকা, আমার কাছে ছিল মানে 8 টাকায়, 18 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করি। এবং ওদের একটা ভাঙ্গা নৌকা ছিল, গ্রামের তো নৌকা না, ওটা কোষা বলে আর কি, ওই কোষা দিয়ে আমরা খাসেরার থেকে নারিকেল নিয়ে এরকম 3-4
বার বিক্রি করতেছি এবং ছোট ছোট লাভ হচ্ছে, ওটি আমাদের অন্যরকম সুখ, অন্যরকম আনন্দ এবং স্বপ্নে ভাবতে লাগলাম যে বাহ ভালোই তো কিছু একটা করতেছি। ইন দি মিন টাইম ছোট নৌকা তো দামোদরটা হলো একটা নদী বেষ্টিত, ওই নদীতে বড় একটা নৌকার সাথে ধাক্কা খেয়ে আমাদের নৌকাটা ডুবে গেল। যেহেতু নারকেলটা শুকনো থাকে, নারকেল গুলি ভাসতেছিল, যেহেতু গ্রামের ছেলে ছিলাম সাঁতার জানতাম, কিনারে আসতেছি আর পাশের নৌকা গুলি এসে আমাদের ঠেয়ে নিল। ঠিক সেভাবেই যে প্রথম জীবনের একটা বিপদ, তারপরে কিন্তু ডুবে যায়নি, ওইভাবে ওই নদীর থেকে আমরা গ্রামের যে ডুবুরি দিয়ে নৌকা ওই কোষা নৌকাটা আমরা উঠিয়ে আবার এটাকে ঠিক করে আবার নতুন ভাবে নতুন উদ্যোগ নিয়ে নারকেল ব্যবসা আরম্ভ করলাম।
আমি যদি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, মাফ করবেন, যেটা হচ্ছে যে যখন শুরু করলেন আপনি তখন আপনার পুঁজি কত টাকা ছিল?
আমার ছিল সম্ভবত 10 টাকা, আমার খালাতো ভাইয়ের যে হাসান নাম ও ছিল 8 টাকা, এরকম
18 টাকা। ব্যবসা কিছুদিন করার পরে অল্প কিছু লাভ হচ্ছে এবং সেই সময় নৌকাটা এরকম ভাবে ডুবে গেল সবকিছু মিলিয়ে, এবং সেই সময়টাতে স্ম্যাশ হয়ে যাওয়ার কথা সবকিছু, কারণ ওরকম ভবিষ্যৎ পরিকল্পনাও ছিল না, শুধু ভালো লাগাটা ছিল। তারপরেও আপনি শুরু করলেন। আচ্ছা, শুরু করার পরে কি হলো?
নৌকাটাকে আমরা আবার মেরামত করলাম, নতুন করলাম, আবার আমরা সেই আগের মতোই আরম্ভ করলাম। এভাবে করতে করতে 3 মাসে আমাদের প্রায় 18,000-19,000 টাকা আমাদের 3 মাসে নারিকেল বিক্রি করে লাভ হলো। পরে তখন এই যে ব্যবসার প্রতি একটা ঝোঁক, ওই 18 টাকা দিয়ে আরম্ভ করার পর কিন্তু আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যে আমার যে হাসান, হাসানের বাবা আমাদের টাকা দিয়েছে। আগে আমরা নারকেল কিনতাম 8 জোড়া 10 জোড়া, পরবর্তী সময় আমরা নারকেল কিনেছি 50-60-70 এবং নৌকা ভরে আমরা নারকেল 3 মাসে। এইভাবে কিন্তু আস্তে 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 এটাকে ইম্প্রুভ করেছে।
এই যে নারকেলগুলোতে মূলত কি হতো, গ্রামের মানুষরা নিয়ে গিয়ে কি করতো?
গ্রামের নারকেল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়, তারপর বিভিন্ন রকমের ধারণা তৈরি করা হতো। তবে আমাদের যে নারকেলটা আমরা ওই সময় খাসাহাট থেকে দামোদরা এনে বিক্রি করেছি, দামোদরা সেই নারকেল গুলি আবার ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন দেশে চলে যেত, কিন্তু সাময়িক ভাবে এত নারকেল কিন্তু গ্রামের মানুষ ইউজ করে না, শহরে চলে আসতে বলে আমরা ভালো দাম পেয়েছি। তারপরে আস্তে আস্তে আমাদের যখন ওইভাবে টাকা হলো, ইন দি মিন টাইম আমার পরীক্ষার রেজাল্ট
চলে আসলো,
তারপরে আর ব্যবসা করা হয়নি। তখন বাবা আমাকে চিন্তা ভাবনা করলো, বাবা যেহেতু একজন স্কুল শিক্ষক, বাবা বলতেছে আমাদের বংশ তো ব্যবসা করেনি, তুমি যা করেছো যথেষ্ট করেছো। বাবা যখন কিছু পরে টাকা দিল, বাবার টাকাটা বাবা নিয়ে নিল, তারপর হাসানের বাবা যে টাকাটা দিল ওরা সে টাকাটা নিয়ে নিল, আমাদের যে লাভের টাকাটা হলো। তখন আমার একটা শখ ছিল ছোটকালে, যদি আমাদের যে একটা সাইকেল থাকতো, যদি আমার একটা ঘড়ি থাকতো, জীবনে প্রথম একটা অচল ঘড়ি কিনেছিলাম,
অচল ঘড়ি।
অচল ঘড়ি যখন যেদিন আমি পড়লাম খুব ভালো লাগতেছিল, যে আমার একটা ঘড়ি আছে, মানুষকে দেখাইতাম আমার একটা ঘড়ি আছে, অচল ঘড়ি, সেটা 8 টাকা দেখি কিন্তু তাও আমার মনে আছে।
ও মাই গড, ও মাই গড, দিস ইজ আ স্টোরি।
তারপরে
সাইকেলের স্বপ্ন,
হ্যাঁ সাইকেলের স্বপ্ন ছিল, তখন আমি 250 টাকা দিয়ে একটা সাইকেল কিনেছি। জীবনের গল্প কি বলবো, অনেক মজার,
নস্টালজিক হয়ে যায়। আমার আমার কাছে আশ্চর্য লাগছে যে তখন ঘড়ি বিক্রি হতো 8 টাকা দিয়ে, একটা নষ্ট ঘড়ি,
নষ্ট ঘড়ি 8 টাকা কিনেছি। আমার শখ, আমি একটা ঘড়ি কিনবই, সেটা আমাদের এক পরিচিত জনের কাছ থেকে কিনেছি। আর
লোকজন যখন জিজ্ঞেস করতো সময় কত, তখন আপনি কি করতেন?
তখন আমি বলতাম না কিছু।
ওকে, দ্যাটস রিয়েলি ফানি। ওকে,
সাইকেল কেনার রহস্য ছিল, আমাদের টিচার ছিল যখন আমি নাগেরপাড়া হাই স্কুলে পড়ি, বর্তমানে উনি এখন আমাদের উপজেলার এখনো বেঁচে আছে, কামাল স্যার, ওনার একটা ভাই ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সাইকেলটা টিং 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 আওয়াজ করতো, মানে তার একটা সাইকেল আছে। তখনই আমার মনে স্বপ্ন ছিল আমার যদি একটা সাইকেল থাকতো, যদি আমার একটা ঘড়ি থাকতো, একটা শাল থাকতো, তখন ও আবার শাল পড়তো। এই যে ছোট ছোট স্বপ্নগুলি না দারুণ ভাবে আমাকে অনুপ্রাণিত করতো। কিন্তু ওই ছোট 3 মাসের ব্যবসা করার পরে রেজাল্ট বের হলো, হ্যাঁ মেট্রিক পাস করলাম। আর একটা জিনিস বলে রাখা হলো, আমি জীবনে কখনো কোনোদিন ফার্স্ট ডিভিশন আমি কখনোই পাই নাই, ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম না। বাবা যখন আমাকে বললো তুমি তো মেট্রিক পাস করেছো, এবার তুমি পিটিআই পড়ো, পিটিআই পরে আমাদের স্কুলের টিচার হোক। কিন্তু ওই যে প্রাথমিক পর্যায়ে যে একটা ব্যবসা করলাম, লাভ হলো, ঘড়ি কিনলাম, সাইকেল কিনলাম, সে কিন্তু আমি ভুলতে পারিনি। পরবর্তী সময় আর
অন্য কিছু চিন্তা ভাবনা ছিল,
চিন্তা ভাবনা নাই, মনে মনে ব্যবসা করবো কিন্তু কিভাবে করবো, একজন স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, বাবা কোথেকে আমাকে ব্যবসার জন্য টাকা দিবে, যা দিয়েছিল সেটা আবার বাবা নিয়ে নিছে, বলতো ঈশ্বরকে তুমি নিয়ে এসে করেছো, ভালো করেছো, সময় তোমার কাটলো, ভালোই করেছো। তারপর মামাকে বললাম, মারা যাওয়ার পরে মামা আজকে নাই, থ্যাংকস মামা, মামা আমাকে দামোদর কলেজে ভর্তি করে দিল, এবং আমাদের এই মুহূর্তে বলতে হয় আমাদের একজন প্রিয় মানুষ, বিরাট
প্রতিভাবান রাজনীতিবিদ সৎ সুন্দর, ওই সময়ের পানি সম্পদ মন্ত্রী জনাব আব্দুল রাজ্জাক, সবার প্রিয় রাজ্জাক ভাই, ওনার মামা ব্যাপারী বাড়িতে আমাকে লজিং করে দেয়। রাজ্জাক ভাই আমাদের এমপি ছিলেন, তো তখন আমার বাবা আমাকে বাবাকে যখন উনি ভোটের সময় আমাদের গ্রামে গেলে যাওয়া হয় যে আমার ছেলে পাস করছে তাকে একটা চাকরি দিয়ে আমার ছেলেকে লেখাপড়ার প্রতি লক্ষ্য কারো রাখবেন বা একটা লজিং দিয়ে, সেরকমই তখন আমি ফার্স্ট ইয়ার ঘুরতে হই, তখন আমার বাবা বলছিল যে লিডার আপনি আমার ছেলেকে একটা লজিং দিন। রাজ্জাক ভাই কিন্তু আমাকে তার আপন মামার বাড়িতে লজিং দিয়েছে, সেই আজকে রাজ্জাক ভাই নাই, তার ছেলে আমাদের এমপি তাহিম রাজ্জাক। কিন্তু সেই কথাগুলি এখন আমার মনে পড়ে, আজ থেকে 30-40 বছর আগের কথা। তারপরে ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি, এটা পূর্ব মাদারীপুর কলেজ। পাস করার পরে আবারও বাবা এবার শেষ আমাকে, যেহেতু ইন্টারমিডিয়েট পাস করেছো এবার বাবা তুমি পিটিআই টা পড়ো, পিটিআই পড়ে স্কুলে টিচার হয়ে যাও। একজন স্কুল শিক্ষক বাবা স্বাভাবিক তার সন্তান অমানুষ না হয়ে অন্তত শিক্ষক হওয়াটাই আমার বাবার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া ছিল। কিন্তু আমার মায়ের দেশে দোয়া ওদিকে অপেক্ষা করছে, সে এই আজাদ শিক্ষক হবে না, একজন ভালো ব্যবসায়ী হবে, যায় দেশ বিদেশে সবাই তাকে জানবে চিনবে, মনে হয় আল্লাহ ওই দিন দোয়াটা কবুল করে নিয়েছিলেন। হয়তো আমি কখনো ভাবিনি যে আমি এত বড় হব। তো এনিহাও আমি আমার জীবনের চাওয়া পাওয়ার তো মানুষের শেষ নাই। কিছুদিন আগে আমি একটা টিভিতে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করতেছে যে আপনি এখন এই করলেন এই করেছেন, জীবনের সাফল্যে তো আপনার কমতে নেই, আর কি করতে চাচ্ছেন? তখন আমি বললাম যে আসলে আমি যা কিছু করেছি এ ধরে রাখতে চাচ্ছি, এবং এর পিছনে যারা এখন শ্রম দিচ্ছে এদেরকে এদের মন মানসিকতা সামাজিক পারিবারিক শিক্ষা এই জিনিসগুলি আরো ভালো করার জন্য আমি চেষ্টা করতেছি। পরে যদি কোনো সুযোগ সুবিধা আসে তাহলে আমি এটা নতুন কিছু অন্য কিছু করব। যা বলতেছিলাম সেটা হলো, তারপরে ইন্টারমিডিয়েট পাস করার পরে এবার বাবা আমাকে পিটিআই পড়াবেনি কোনো উপায় নেই, এবার আমাকে আমাদের মাদারীপুরের মোস্তফাপুর একটা পিটিআই ওখানে কলেজ ওইখানে আমাকে জোর করে নিয়ে গেলেন। আমি গেলাম, পরীক্ষা দিলাম, ওখানে ভর্তি হব, পাশ করলাম, সবকিছু ঠিক, মনে কিন্তু আমার পিটিআই পড়ার আগ্রহ নেই। আমি শিক্ষার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, একজন শিক্ষক এবং শিক্ষা টিচার এটা অনারেবল পেশা, সেখানে আমার শিক্ষক হওয়াটা আমার বাবা অন্য কিছু বলেনি, কিন্তু ওই যে নারী গিলে ব্যবসায়ী ওইটা কিন্তু আমার মাথা থেকে ওই সময়
মাথা থেকে
যায়নি। সেই জন্য আমি বাসার থেকে পালিয়ে মামার কাছে গেলাম।
আচ্ছা আচ্ছা,
মামাকে আবার বললাম, মামা আমাকে বললেন যে বাবা আমার তো এখনো তোমার প্রচুর অর্থ নাই, আমার যতটুকু ছিল আমি তোমাকে করেছি, তুমি এখন ইন্টারমিডিয়েট পাস করেছো, এখন আমার কিছু করার নাই। তখন মামার কাছ থেকে নিরুৎসাহিত হলাম, তারপর আবার বাবার কাছে আসলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমাকে একই কথা বললো, তুমি আমার বড় ছেলে, তুমি যদি কিছু না করো আমি তো এখন বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের সংসার চলবো
কিভাবে?
আমার মায়ের গ্রামে একা। ইন দি মিন টাইম ঈদের ছুটি, আমাদের গ্রামের ফজলুল কারী নামে এক ভদ্রলোক ঢাকায় মাতুয়েলে একটা মাটির মসজিদে ইমামতি করতো, ছোট্ট মাটির মসজিদ। সে ঈদের ছুটিতে দেশে যান, তার কাছ থেকে শুনেছি যে সে কোথায় চাকরি করে, সে বলল ঢাকায় থাকে। ঢাকায় থাকে না মানে বুঝে, বাপরে বাপ,
ঢাকায় থাকে অনেক কিছু,
অনেক কিছু। হুজুর উনি হুজুর মানে বেশি বড় আলেম না, আমার বাবা ওই সময়ের উলা পাস ছিলেন। আমার বাবা ওখানে 20-50 গ্রামে মানুষ মারা গেলে জানাজা দিতেন, বাবা মিলাদ
পড়াতেন,
বাবার সাথে যদি আমি যেতাম বাবাকে 1 টাকা দিলে আমাকে চা আনা দিত, ওই চা আনার দেখি মূল্য ছিল না দিলে যে কষ্ট পেতাম আমাকে দিল না কেন। তখন ওই হুজুর আসলেন, হুজুরের সাথে গোপনে আলাপ করলাম, হুজুর আমাকে আপনার সাথে ঢাকা নেবেন? বলতেছে আমরা ঢাকা যাবেন কি করবেন? আমি কি না কি করবো, ওখানে যে কিছু করবো একটা নেবেন? সে বলতেছে হুজুরের কাছ থেকে, বাবাকে হুজুর বলতো আর কি, হুজুরের কাছে জিজ্ঞাসা করে নেই তারপরে আমি আপনাকে জানাবো। বাবার কাছে গেল, বাবা তো প্রথমেই তাকে বললো না, বললো সে ওখানে নিরুৎসাহিত হলো, তখন আমাকে বললো না আপনাকে নেওয়া যাবে না। তারপরে আমি হুজুরের বউর সাথে আলাপ করলাম যে হুজুর ঢাকা কবে যাবে, তখন সে বললো যে আগামী বৃহস্পতিবার যাবে। তখন আমাদের দামুড্ডায় লঞ্চ আসতো না, পট্টি নামক একটা জায়গা আছে, ওই পট্টিতে লঞ্চে উঠতে হয়। ওই সময় টাকা পয়সাও নেই, ঘর থেকে গোপনে 500 চাল চুরি করলাম টাকা আর্ন করার জন্য, আরো কিছু ছিল আমার কাছে প্রায় 300-400 টাকা ছিল, সবকিছু মিলিয়ে কিছু পুঁজি নিয়ে অপেক্ষা করলাম ওই পট্টি স্টেশনে আসলাম হুজুর কখন লঞ্চে উঠবে। উদ্দেশ্য হলো এই, যেহেতু উনি আমাকে নেবেন না, আমি যদি ওই লঞ্চে ওনার সাথে কোন রকমে
উঠতে
পারি তাহলে তো আমি ঢাকা যেতে পারবো,
ফেলে
তো দিতে পারবে। এই যে একটা কৌশল, জীবনে চলার পথে কখনো কখনো কৌশল অবলম্বন করতে হয়, এই কৌশলটা আমি অবলম্বন করলাম। তখন দেখলাম হুজুর আসলেন, সিঁড়ি দিয়ে উঠতেছেন, সেই সিনেমা গল্পের মতো। আমি তাকিয়ে দেখতেছি, হুজুর যান আমি আসতেছি। সবাই উঠে গেছে, হুজুর বসে গেছেন লঞ্চে। লঞ্চে বসার পরে আমি আসতে উঠলাম, আমি মনে হয় শেষ যাত্রী ছিলাম এই লঞ্চের। সেই ওই সময় তো এরকম প্ল্যাটফর্ম ছিল না, তখন কাঠের সিঁড়ি ছিল, বলতেছিল উঠাবে উঠাবে, তখন আমি উঠলাম। উঠে ওই সময় আর হুজুরের সাথে দেখাও করে নাই, চুপ আরেক জায়গায় আমি বসেছিলাম। লঞ্চ যখন চাঁদপুর গেল, যদি চাঁদপুর আগে হুজুরের সাথে আমি কথা বলি, দেখা করি, তাহলে আসে আমাকে চাঁদপুর নামাই দিয়ে বাবাকে বলবে এই ছেলে এখানে এখানে আছে, তাকে নিয়ে যান। চাঁদপুরও তার সাথে কথা বলেন, যখন চাঁদপুর স্টেশন ছাড়ছে, তখন হুজুর আমি চলে এসেছি। সে তো দেখে আমাকে অবাক, আপনি তো আমার শেষ করে দেবেন, হুজুর তো আমাকে মেরে ফেলবে, আপনি কেন আসলেন? তাকে বললাম, দেখেন কথা বেশি বলে লাভ নেই, যেহেতু আমি চলে আসছি, আপনি যেখানে লজিং থাকেন আশেপাশে আমি একটা লজিং করে দিলেই হবে। তখন সে আর করার কিছু ছিল না, যেহেতু চাঁদপুরও ছেড়ে দিয়েছে, কোনো উপায় নেই। তখন আমি হুজুরের সাথে ঢাকায় চলে আসলাম। তখন সে মাতুয়াল, উনি ছোট্ট একটা মাটির মসজিদে ইমামতি করতেন। তখন উনি আমাকে আমাদের আজকে মুসলিউদ্দিনদের বাড়িতে, অবশ্য মুসলিউদ্দিন এখানে আছে, যার বাসায় আমি লজিং ছিলাম, রফিক ভাই, রফিক ভাই তখন TNT-তে চাকরি করতো, ছোট একটা টেলিফোন অপারেটর। সেই রফিক ভাইয়ের বাসায় আমার প্রথম লজিং হলো, চার মাসের মতো লজিং আমার ওখানে ছিল। চার মাসের পরে একদিন বলতেছে, মাস্টার আমার একা আপনাকে রাখা সম্ভব নয়, তবে আপনার জন্য একটা সুখবর আছে, ঢাকায় আমার একটা আপা আছে, আপার বাসায় আপনার জন্য লজিং ঠিক করেছি। সেভাবে আমি আপার ওইখানে, তখন আমি পুরান ঢাকায় আলু বাজার যেটাকে বলে, হাজি ওসমানগঞ্জ রোড, ওইখানে কালু হাজির বাড়ি, তা আমার লজিং। আমার মনে হয় আমার জীবনে আমি কয়েকটা ধাপ এগিয়ে গেলাম।
এখান থেকে ফিরবো, তার আগে আমার একটা প্রশ্ন ছিল, আমার লিসনারদের হয়তো প্রশ্নটা এসেছে, আপনি যে ঢাকাতে আসলেন তখন কোনো প্ল্যান কি মাথায় ছিল, যে ঢাকায় আপনি কেন যাচ্ছেন বা কি করবেন, এরকম কোনো প্রি প্ল্যান কি আগে থেকে ছিল?
আসলে এমন কোনো প্রি প্ল্যান আমার ছিল না। আমি এখনো বলি, এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার কথা শুনছেন তাদের আমি বলবো, আমরা পরীক্ষায় দেখেছি এম ইন লাইফ, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, অনেকে অনেক কিছু হবে। আমি মনে করি মানুষের জীবনের এম ইন লাইফ থাকতেই পারে, তারপরও আমি বলবো সময়ের দাবি অনুযায়ী এর থেকেও যদি ভালো কোনো কিছু সামনে চলে আসে
তাহলে সেটাই হওয়া উচিত,
সেটাই কি বেছে নেওয়া উচিত।
একটা যেটা হচ্ছে ব্যবসায়িক ব্যাপার তো মাথায় সবসময় কাজ করতো, এটা যে কোনো ভাবে সুযোগ পেলেই আবার শুরু করবেন, এরকম একটা ব্যাপার ছিল। ঢাকায় চলে আসলেন, বাবা ওখানে থাকলে স্কুলে ঢুকিয়ে দেবেন টিচার হিসেবে, সেটা পছন্দ ছিল না কোনোভাবেই, যে কোনো ভাবে হোক একটা হাফ ছেড়ে বাঁচার মতো, আর ঢাকা তো স্বপ্নের একটা জায়গা ছিল মনের মধ্যে, তো সেই জায়গাটাও আপনি চলে গেলেন। ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে চাই, যে আপনি সেকেন্ড বাড়িতে লজিং থাকতে যাচ্ছেন, তারপর
হ্যাঁ রাইট, পরবর্তী সময়ে লজিং ওইখান থেকে আমি শুনতে পেলাম। লজিং চলে যাওয়ার কারণ, আমি অঙ্কে কাঁচা ছিলাম, টিচার হিসেবে খুব ভালো ছিলাম না, এই জন্য আমার পরবর্তী সময় লজিং চলে যায়। বাট লজিং চলে যাওয়াতে আমার মনে হয়
ভালোই
ভালোই হয়েছে। হ্যাঁ, তারপরে আমি যেখানে পরবর্তী সময় যে রফিক ভাই আমাকে তার ওই যে বোনের বাসায় আমাকে লজিং ঠিক করে দিল, ওখানে থাকা অবস্থায় আমি এসে শেখ বোরহানউদ্দিন কলেজে ভর্তি হই 73-তে। ওখান থেকে লেখাপড়া করা আরম্ভ, এবং তিন চারটা টিউশন করি, জীবনে কয়েকটা ধাপ এগিয়ে গেলাম। এখান থেকে যখন আমি কলেজে আসা যাওয়া, আগে ছিল দুটা টিউশন, এখানে এসে আমি পাঁচটা টিউশন করতেছিলাম। তখন টিউশন ছিল কত, 45 টাকা, 30 টাকা, 50 টাকা, ওইভাবেই আর কি মনে করতাম, ওইখানে অনেক টাকা।
ওকে, আমরা এখান থেকেই ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি আছে, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আজাদ প্রোডাক্টের মালিক আবুল কালাম আজাদের জীবনের গল্প। আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি ঠিক এই জায়গাটি থেকেই। আপনারা ওনাকে দেখতে চাইলে এক্ষুনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক রাগ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড। নতুন জাম্প ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজ চুলের কোষে গভীরে পড়ছে, চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত। ঘড়ি দেখ কয়টা বাজে হিসাব আছে,
কেন রাত 10টা? উফ, তবুও তুই বলছিস প্রাণের ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসাব আছে,
কেন রাত 10টা? উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে? শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং আরজে লাবিব, নতুন জয়েন করেছে আমাদের সাথে। এবং প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প এসে আমাদের এখানে বলতে চান তাহলে যেটা করতে হবে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার জীবনের গল্পটি বলবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে এবং আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আপনি যেখান থেকে শেষ করেছিলেন ঠিক ওই জায়গাটি থেকে আমি ফিরব তারপর।
একবার তো আসলে অনেক গল্প
বলেন, আপনি বলেন।
একবারই এক সময় একবার যখন আমি হাজারস্থানের বন্ধুর লজিং ছিলাম এক জায়গায়, মানে একটা মেয়ে আর একটা ছেলে পড়াতাম, আমি বললাম যে এখন যে অবস্থা, আমি তোমার তাকে একজন পড়তা, এখন তোমরা ভাইও পড়তেছো, তুমি আমাকে এখন 45 টাকা দিচ্ছ, আমাকে আরো তোমার বাবাকে বলে 10 টাকা বেতন বাড়াই দিতে বললো। তো বাবাকে যখন 10 টাকা বাড়াই দিতে বললাম তখন বাবা বললো বহুত মাস্টার পাওয়া যাবো 40 টাকা করে, এবং ওই টিউশন টিম চলে গেল, সবথেকে মজার ব্যাপার। আমি একবার বলছি না, আমার জীবন কাহিনী আমি সিনেমা বানাবো, ওই মেয়েটার যখন বিয়ের তখন আমার চলে গেল, ওই মেয়েটার তার থেকে তার 10 বছর কি 12 বছর পরের ঘটনা, তখন আমি আমাদের হাউস বিল্ডিং এর নিচে যাদবপুর 22 পুরনো পল্টন, ওই শোরুমে দোতলায় আমি বসতাম, ওই শোরুমে অনেক কাস্টমার প্রতিনিয়ত আসে, এটা কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগে ঘটনা বলছি। তখন ওই মেয়েটা আসছে তার মাকে নিয়ে, তার মাকে কিন্তু আমি কখনো দেখিনি আগে। তখন মেয়েটা বিয়ের কার্ড অর্ডার দিছে, সবকিছু ঠিকঠাক ওকে, বিয়ের কার্ড করার পরে কেউ দোকানে আমাকে দেখছে, আমাকে সালাম দিছে, আপনি কিনা চাকরি করেন স্যার? তাকে বলছে হ্যাঁ চাকরি করি, কত টাকা বেতন পান স্যার আপনি এখানে? আমার তো বিয়ে হইতেছে, মানে ওর মাটা বলতেছে কত টাকা বেতন পান, আমি কোনো চুপ তীরে কথা বলতেছি না। তারপর আমি নিচে গেলাম, নিচে গিয়ে ওদের বিল করতেছে না, বিল হইতেছিল মনে হয় 300 কত সামথিং, আমি বললাম এখানে 250 টাকা রাখো, যেহেতু আমার ছাত্রী। পরবর্তী সময়ে এই ছাত্রী ঘরে আবার বাচ্চা হলো, তার বাচ্চার জন্মদিন করার জন্য কার্ড নিতে আসলো, তখন ওরা বাই দিবে জানতে পারতেছে
এই প্রোডাক্টের মালিক,
প্রোডাক্টের মালিক।
হিস্ট্রি তো বাংলাদেশের মানুষ, এগুলো তো আসলে খুবই সিম্পল, এর তো অনেক জটিল জটিল ঘটনা আছে, সেই জায়গাগুলোতে আমরা যাবো।
হ্যাঁ, যে কথাগুলো আমরা বলতেছিলাম, ওই যে লজিং আসলো, আমি শেখ বহুদ্দিন কলেজে ভর্তি হলাম, লেখাপড়া করতেছি, টিউশন করতেছি, আর ইন দি মিন টাইম বাবা তো আমাকে চিঠির পর চিঠি, আগে তো মোবাইল ফোন ছিল না, চিঠি কি করতেছো কি করতেছো, আমাকে এখন তো আমি বয়স হয়ে গেছি তোমাকে তো কিছু করার দরকার, তখন লেখাপড়া ফাঁকে ফাঁকে টিউশন করতেছি এবং ঢাকা শহরের আনাচে কানাচে ঘুরতেছি, দেখতেছি কে কিভাবে জীবিকা নির্বাহ করে।
ওকে,
চলতে চলতে আমার বিয়ে পরীক্ষা আসলো, বিয়ে পরীক্ষা দিলাম, বাট আমরা যখন বিয়ে পাশ করি 74-এ আমরা ওনলি 6% এসে বিয়ে পাশ করেছি, আমাদের সময় 452টা কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল, মাত্র 65 কলেজ থেকে পাস করেছি আর সব ফেল,
গণহারে ফেল,
গণহারে ফেল, 6% ডে অ্যান্ড নাইট মিলে আর কি। হ্যাঁ, আমি ওই সময় বিএ পাস করেছি এবং আমি শেখ বোরহানউদ্দিন কলেজ থেকে পাস করেছি। আমার সময় 74 আমাদের 55 ছাত্র ছিল, আমরা 11 জন পাস করেছি, আমি সবচেয়ে বেশি নম্বর, আমাদের সময় কেউ ফার্স্ট ক্লাস পাইনি, আমি সবচেয়ে, যারা সেকেন্ড ক্লাস পেয়েছিল ওই সময় তারা কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন বৃত্তি নিয়ে ওই সময় বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেছে। আমি যেহেতু মানে 3 নম্বরের জন্য আমি তো সেকেন্ড ক্লাস পাইনি, বাট আমি কলেজে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করেছি। এখন পাস করেছি, একটা তোমার করতেই হবে, ওই আবারও সেই একই অবস্থা। লজিং এর ব্যাপারটা চিন্তা ভাবনা করতেছি, লজিং থাকবো কি থাকবো না, ছেলেদের মেয়েদের লেখাপড়া টিউশন করা, এদের দেখাশোনা করা, কোথায় যেন মন আগের মতো বসে না, তার কারণ এরাও আমার প্রতি খুব একটা বিরক্ত, যেহেতু আমি ঠিক মতো ছেলেদের লেখাপড়া করাচ্ছি না, ওই যে বিভিন্ন প্রফেশনে খোঁজখবর করতেছি কিভাবে নতুন করে জীবন ধারণ করা যায়, কি ব্যবসা করা যায়, কি চাকরি করা যায়। ইন দি মিন্টাইম আর একটা কথা বলা প্রয়োজন, ড্রিঙ্ক ছিলাম এই যে 68 হাজি ওসমানগঞ্জ রোডে, তখন আমি সালে আলী রহিমা শাহিদা এই চারজনকে আমি পড়াতাম, তারা ক্লাস 3 ক্লাস 4 6
This track was downloaded from fusionbd.com
7 পড়তো, এর ভিতর যে ক্লাস 7 পড়তো শাহিদা, আর বড় বোন ছিল রহিমা, ও মনে হয় এক ক্লাস নিচে পড়তো 6 পড়তো, একটু বোকা ধরনের ছিল, আর রহিমাটা খুব চঞ্চল ছিল, সুন্দর ছিল, আহমদ ভবানী স্কুলে পড়তো। আমি যখন বিএ পাশ করি তখন মনে হয় ক্লাস 7 পড়ে, কোথায় যেন আমাদের ভিতরে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে, মানে ভালো লাগা ফিলিংস, যেটাকে আমরা প্রেম ভালোবাসা যেটাকে বলি, অনুভব করলাম যে ও আমাকে পছন্দ করে, আমিও ওকে পছন্দ করি। ও আমাকে একদিন একটা গান শুনিয়েছিল, মানে সে গানটা এখন নাই বলি, বাট ওর ফিলিংসটা আমি অনুভব করলাম। এটা যেহেতু আমি লজিং মাস্টার, এটা তো আমি কোনো অবস্থায় প্রকাশ করতে পারি না, এরকম অনেক দিন আমি অনেক চেষ্টা করলাম, নিজেকে কন্ট্রোল করলাম যে আমি কাউকে বলবোই না, আমি এখান থেকে চলেই যাব, কিন্তু ওই যে বললাম না অবুজ মন, তখন তো আমি এত বয়স ছিল না, সবে মাত্র বিএ পাস করেছি ওই সময়, তখন আমি কি করবো চিন্তা ভাবনা করতে করতে আমি 3টা সিদ্ধান্ত নিলাম, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। আমি কোন একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আমি সিদ্ধান্ত নিতে না পারি, তখন আমি কাগজ কলম নেই এবং লিখি, এটা ভালো দিক মন্দ দিক, 4টা ভালো দিক লিখি, 5টা ভালো দিক লিখি, 5টা মন্দ দিক লিখি, মন্দ দিক এগুলো লেখার পরে আস্তে আস্তে কেটে কাটা হয় লিখ থেকে, দুইটা আসে, তারপরও যদি আমি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এদের কাছ থেকে আমি পরামর্শ নিই। ঠিক এই ব্যাপারটাও কিন্তু আমি পরামর্শ নেওয়ার পক্ষে ছিলাম, তবে আমি যেখানে নামাজ পড়তাম হাজি ওসমানগঞ্জ রোড, সেখানে আমাদের হাজি ইসাহাক ইব্রাহিম, আমাদের ইমাম আবুল নাইম, আমরা একসাথে নামাজ পড়তাম, ভাবলাম এদের সাথে যদি আমি শেয়ার করি ব্যাপারটা কেমন হয়। হ্যাঁ, প্রথমে শেয়ার করলাম হলো হাজি ইসাহাকের সাথে, সে আমাকে বললো মাস্টার এটা তো কোনো সমস্যাই না, এটা প্রেম ভালোবাসা হইতেই পারে, মাস্টারকে তার ছাত্রী পছন্দ করে, যদিও এটা ভালো দেখা যায় না, তারপরে আপনি তো ভালো মানুষ বিয়ে পাশ দিচ্ছেন, আপনার জন্য আমি খালাম্মাকে বলবো। তখন উনি দুদিন পরে খালাম্মার সাথে বললো যে খালাম্মা আমাদের মাস্টারকে তো আমরা দীর্ঘদিন যাবত চিনি, প্রায় এখানে 2 বছর যাবত আছে, এখান থেকে মাস্টার তো বিয়ে পাশ করলো, আর আপনি মেয়ে তো 6 পরে মেয়ে তো একদিন বিয়ে দিবেনি, মেয়ে মনে হয় মাস্টারকে পছন্দ করে, মাস্টার যদিও এখন বেকার, মাস্টার তো চাকরি বাকরি তো হবেই। তখন শাহিদার মা সামনাসামনিও বললো, মানে বলতেছি মাস্টার হবাই বিএ পাস দিচ্ছে, মানে এইমাত্র বিএ পাস করছে, মায়ের খেলাইব কি, জামা কাপড় অলংকার কি দিব, কইতে দিব, মানে ঢাকাইয়া
বাসায়
বারে। তখন হাজির সাহেব আমাকে বলল, মাস্টার আজকে প্রথম বলছি তো, খালাম্মা খুব একটা রাজি হয়নি, আবার দ্বিতীয়বার যে বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে, আপনি মনে কিছু করেন না। তারপর 3 দিনের দিন দেখি আমার লজিং নাইকা শেষ, লজিং শেষ। তখন মনে মনে ভাবলাম আমি আজকে বেকার, আজকে যদি আমি সম্পদ অর্থশালী বড় লোকের সন্তান হতাম, যেহেতু একটা মেয়ে আমাকে ভালোবাসতেই পারে, এটা কোনো অপরাধ না, প্রেম ভালোবাসা সে যুগ যুগ ধরে হয়ে আসছে, আসবে হবে, কিন্তু আজকে এই জন্যে আমাদের প্রেম ভালোবাসাটা হলো না, বা এরকম কিছু মনের ভিতর একটা কোথায় যেন একটা ক্ষোভ সৃষ্টি হলো। তখন আমি লোকজন চলে গেলাম, আর দ্বিতীয়বার এদিকে নিয়ে আর কারোর সাথে যোগাযোগ করিও নি, কথাও বলিনি, এখান থেকে চলে আসলাম মতিঝিল এজিবি কলোনিতে, 45 টাকা দিয়ে একটা রুম ভাড়া করলাম, ফুকরে বল থেকে একটা চৌকি কিনলাম, আমার এখনো মনে আছে, চৌকি তোষক বালিশ কিনে রিক্সায় করে নিয়ে ওইখানে প্রথম জীবনে চলে আসলাম আর কি। ইন্ডিপেন্ডেন্টে আমি আরেকটা কথা বলি, সেটা হলো যখন আমি ল পড়তেছিলাম, যখন আমার এখানে লজিং চলে গেছে, তখন আমার একটা বন্ধু আবদুল্লাহ জাহাঙ্গীর, ও খুব ভালো বাঁশি বাজাতে পারে, আমরা একসাথে ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমি যখন ল পড়তেছি, ও তখন ইকোনমিক্সে এমএ করতেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আর মহসিন হলে 460 নম্বরে থাকতো। লজিং চাওয়ার পরে প্রায় আমি 2 মাস মহসিন হলে 460 নম্বরে ছিলাম, ওর সাথে ডাবলিং করেছিলাম। আর হলে যে ক্যান্টিনে খাওয়ার হয়, মাঝে মাঝে এমনি ঝামেলা হয়, একদিন তো যারা বহিরাগত যেত সব বহিরাগত ছিলাম, তখন স্বাভাবিক খাওয়া বন্ধ হয়ে গেল। তখন আমি 2-3 দিন ওই রুমে পাক করে হিটারে পাক করেছি। হিটারে পাক করার পরে স্বাভাবিক পাক করলে একটা বয়েল একটা স্মেল তো আসবে, গন্ধ আসবে, অন্যান্য পাশে ওরা প্রতিবাদ করেছে। তখন আমার বন্ধুর আচরণে অনুভব করলাম, আজাদ তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, সে মুখ দিয়ে কখনো বলে নাই। তারপরে আমি মহসিন হল থেকে ছেড়ে এজিবি কলোনিতে
45 টাকা
রুম নিয়ে একটা রুম ভাড়া নেই আর কি। সেখান থেকে আস্তে 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 এখন আমার লজিং নাই। তখন আমি ল পড়ে গেল সিটি ল কলেজ 24, আগামা ছিলেন প্রিন্সিপাল, ছিলেন শফিক স্যার, শফিক স্যার হলেন পূর্বে আইনমন্ত্রী, খুব ভালো মানুষ, জুরিস প্রিন্স পড়াতেন আমাদের। তারপরে আর লেখাপড়ার প্রতি আর যখন সেকেন্ড ইয়ারে উঠবো অনেক টাকা বই কিনতে হবে আমাকে, তখন আমি আর বই কেনার মতো আর অর্থ আমার ছিল না, যেহেতু আমার লজিং নাই, টিউশনি নাই, টাকা নাই, ফলে ছিলাম সেখান থেকে বের হয়ে গেলাম। এবার প্রচন্ড ভাবে পুরো ঢাকা শহরে কখনো স্টেডিয়াম, কখনো গুলিস্তান, কখনো বাইতুল মোকারম, কখন কমলাপুর, এইভাবে ঘুরে 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 বেড়াতে লাগলাম কে কিভাবে জীবিকা নির্ভর করে। এরকম ঘুরতে ঘুরতে প্রথম অবস্থায় এখন যেখানে আমাদের সংসদ ভবন, এখানে এক্সিবিশন হতো আগে, এখন তো এক্সিবিশন হচ্ছে এর পিছনে অনেক দূরে যেয়ে। একদিন আমি ওখানে এক্সিবিশনে গেলাম, ঘুরতে ঘুরতে দেখি সুন্দর স্মার্ট একটা ছেলে স্কেল বিক্রি করতেছে, এরও স্কেল স্কেল স্কেল, সেই স্কেলটার ভিতরে কোথায় যেন একটা বৈচিত্র্য আছে। স্কেলটা এরকম ঘুরালে মনে হয় কাবা শরীফ, ঘুরালে মনে হয় মদিনা শরীফ,
এখনো পাওয়া যায়
এখানে স্কেলটা। এরকম ঘুরালে মনে হয় মোহাম্মদ আলী একদম ঘুষি মারতেছে, আবার এরকম ঘুরালে মনে হয় ব্রুসলি পাও দিয়ে কিক করতেছে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে অবজার্ভ করলাম এবং অনুভব করলাম সে কিভাবে সেল করে, তাকে আমি লক্ষ্য করলাম এইভাবে তার বিক্রয়ের পলিসিটা কি। তখন দেখি যখন যেহেতু স্কেল বিক্রি করে, তখন মা বাবা বাচ্চা ভাই বোন নিয়ে যারা প্যাভিলিয়নে ঢুকবে তাদের কাছে সে অ্যাপ্লিকেশন করে, আবেদন করে, স্যার তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বাবা নেন, আমার গ্রামের 2টা ভাই বোন লেখাপড়া করে, আপনি যদি একটা স্কেল কিনেন আমি এখানে 1 টাকা লাভ হবে, আমি উপকৃত হব। এবং তার প্রেজেন্টেশন দেখে আমি অবাক, এবং আমি দেখি সে যাকে প্রেজেন্টেশন করেছে তার 50% মানুষ তার কাছে স্কেল কিনেছে। ওই নারিকেলের কথা মনে পড়লো, মানে ভাবলাম যে স্কেল কিনে বিক্রি করতেছে, প্রতিদিন সে 1 টাকা করে লাভ করলো, কিন্তু 50টা স্কিল বিক্রি করলে 50 টাকা লাভ হচ্ছে তার, ওই সময় 50 টাকা কিন্তু অনেক
অনেক টাকা।
তখন আমি ভাবলাম আমি যদি ওই স্কিলটা বিক্রি করি, তখন তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি দেখতে এত সুন্দর করতাম যদি সরব লজ্জা করে না, সে ছেলেটা বলতেছিল ভাই আমি তো চুরি করি না, আমি তো একটা কাজ করতেছি, আমি আমার লেখাপড়ার জন্য একটা টিউশন করি আর অবসর সময় এই কাজটা আমি করি, এবং এই টাকাটাই আমি আমার মা বাবা ভাইদের বোনের লেখাপড়ার খরচ আমি যোগাচ্ছি, তাহলে আপনার কোনো সমস্যা, আমি এটা বিক্রি করি আপনার সমস্যা কি? স্বাভাবিক সে আমাকে বলতেই পারে, আমি তাকে যেহেতু প্রশ্ন করেছি, আমি বললাম ভাই আমার কোনো সমস্যা না, আমি আসলে একজন বেকার, আপনাকে দেখে আমি অনুপ্রাণিত হলাম, আজকে যে আমি আপনাদের কাছে
জীবনের গল্প
বলতেছি একটাই কারণ, ওই ভাই যে ভাইকে আমি দেখে শিখেছি তার কাছ থেকে আমি শিখেছি, আর আমার বক্তব্য শুনে যদি এদেশের যে লক্ষ লক্ষ বেকার যুবক আছেন তারা যদি উপকৃত হয় যে আজকের আবুল কালাম আজাদ একসময় এরকম বেকার ছিল, সেও এভাবেই কষ্ট করে বড় হয়েছে, এই জন্যই আমার আজকে এখানে আসা।
জি, এবং আমাদের উদ্দেশ্য ঠিক স্যার এটাই যে আমরাও চাই যে এরকম একজন মানুষকে আমরা এখানে নিয়ে এসেছি যাকে শুনে হাজার লাখ তরুণ অনুপ্রাণিত হবে। জি, স্কেলে
সবথেকে মজার ব্যাপার হলো আমি যে আপনাকে গল্প বলতেছি এটা কোনো উপন্যাস সাধারণ গল্প নয়, আমার জীবন কাহিনীটা এরকম। যারা ব্যবসা করে আমাদের চারপাশে আমরা যা দেখি, দিনে বেশ মিথ্যা কথা বলে, সপ্তাহে তো আরো বেশি, মাসে তো আরো বেশি
আরো বেশি।
আমি এমন একটা ব্যক্তি, আই হ্যাভ কনফিডেন্স, মাসে দিনে তো দূরের কথা, সপ্তাহে তো দূরের কথা, মিথ্যা কথা নো, যদি কোনো প্রকার একটা মিথ্যা কথা আমাকে বলতে হয় সেটা হয়তো আমার জন্য নয়, অন্য মানুষের জন্য,
উপকারের জন্য,
উপকারের জন্য। আমি এলাম সেই ব্যক্তি, আমি যে আপনাদের জীবনে যে গল্প বলতেছি সব সত্যি।
জি আমরা জানি স্যার,
সব সত্যি।
আর আপনি আজকে এখানে নতুন করে কিছু বলছেন না, বাংলাদেশের অনেক মানুষই আপনার সম্পর্কে জানে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটাই যে আপনাদের জানার জায়গাতে আপনারা অনেক সময় ডকুমেন্টারি দেখেছেন স্যারের উপরে, বাংলাদেশ টেলিভিশনই একটা ডকুমেন্টারি করেছে প্রায় 48 মিনিটের, ইউটিউবে পাওয়া যায়, আপনারা ওখানে দেখলেও তার সম্পর্কে দেখবেন যে শূন্য থেকে শিখরে অনুষ্ঠানটার নাম ছিল, ওখানে একটা ছোটখাটো বর্ণনা আছে স্যারের সম্পর্কে। কিন্তু আমাদের অনুষ্ঠানে স্যারকে আনার পেছনের একটাই কারণ যে স্যারের মুখ থেকে আমরা আজকে শুনছি স্যারের জীবনের গল্প, এটার ফিলিংস অন্যরকম। হ্যাঁ, তো সেই ফিলিংস এর জায়গাটাই আমরা ফিরতে চাই। আপনি ওনার কাছ থেকে দেখলেন স্কেলের ব্যাপারে, আপনি শুনলেন, তারপর
যখন আমি স্কেলটা দেখলাম ওই সময় কিন্তু আমি মহসিন হলে ছিলাম, তখন আমার বন্ধুকে বললাম, ও এখনো আছে জীবিত, তখন বললাম রাজা আমি তো এ ধরনের চিন্তা করতেছি ব্যবসা করব। ও হেসে দিল, তুই ব্যবসা করবি? তারপরে আস্তে আস্তে তখন আবার চিন্তা করলাম ছেলেটা স্কেল বিক্রি করতেছে, সে স্কেল বিক্রি করে তার ভাই বোনদের লেখাপড়ার খরচ যোগাচ্ছে, মাকে খরচ যোগাচ্ছে, আমি তার ব্যবসাকে ভাগ বসাবো? না, আমি স্কুল দেখে করবো না, সিদ্ধান্ত পাল্টালাম। তখন আবার আমি ঘুরতে লাগলাম ঢাকা শহরের, এখানে সেখানে ঘুরতে ঘুরতে ভাবলাম যে স্বল্প পুঁজিয়ে কি ব্যবসা করা যায়। ইন দি মিন টাইম আমি একবার স্টেডিয়ামে আসলাম, দেখলাম এক নন বেঙ্গলি পোস্টার বিক্রি করতেছে। কেন পোস্টার? বড় বড় পোস্টার, ওই সময়ের কথা বলি, জন ট্রাভেলটা, বনিয়াম, এলভিস পিসলি, এবা এই ধরনের, তারপর বিভিন্ন ধরনের ফুল, সিনারি, মদিনা শরীফ, কাবা শরীফ, প্রাকৃতিক দৃশ্য বলে এই ধরনের পোস্টার বিক্রি করতেছে স্টেডিয়ামের পশ্চিম গেটে, লোহার গেট থাকে সেখানে দড়ি টানিয়ে পোস্টার বিক্রি করতেছে। তখন আমি দাঁড়ালাম, অবজার্ভ করলাম, দেখলাম পোস্টার ভালোই বিক্রি হচ্ছে। ইন দি মিন টাইম তার একটা পরিচিত জন, তার প্রিয় একজন মানুষ আসলো তার কাছে, এসেই বলল, আবে বহুত কামাইতে সিট চাখিলা, নন বেঙ্গলি ছিল ভদ্রলোক, ওই ভাষাগুলি আমার পুরো এখনো মনে আছে, 40-45 আগের কথা, কাবে বহুত কামাইতেছিস চাখিলা, 10 টাকা কেন স্যার, 20 টাকা, 40 টাকা বিড়ি কর, ভাষাটা এইভাবে বলতেছিল। এই কথা শুনে তো আমার মাথা ঝিঝিয়ে করতেছে, 10 টাকা কিনা 20 টাকা বিড়ি কর, ডাবল লাভ। হ্যাঁ, আমি আটানা আর কইলো দশ আনার জন্য প্রথম জীবনে ব্যবসা করছি। তখনই আমার মনের ভিতর চিন্তা ভাবনা আসলো, এই ব্যবসাটা করলে কেমন হয়। আমি হলে গেলাম, আমার বন্ধুকে বললাম এই ব্যাপার, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি এবার পোস্টারের ব্যবসা আমি করব, কিন্তু আমার টাকা কোথায় পাবো, কে আমাকে টাকা দিবে,
মূলধন তো নেই,
মূলধন তো আমার নেই। তখন ও হাসতেছিল, মানে উচ্চস্বরে হাসি,
কিছুদিন স্কেলের কথা বলে, কিছুদিন পোস্টারের কথা বলে,
উচ্চস্বরে হাসি, তুমি ব্যবসা করবা? আরে মিয়া চাকরি খোঁজো, চাকরি চাকরি, ব্যবসা ব্যবসা হবে না, ব্যবসা করতে কত টাকা লাগে তুমি জানো, চাকরি খোঁজো দেখো, তারপরে কি করবো, এই পোস্টারের ব্যবসায় করবো। তবে সব থেকে সমস্যা হলো পোস্টার গেলাম কোথেকে কিনতেছে, এলো কোথেকে পোস্টার আন, এটা তো আমি জানি না। তার কাছে আমি দুদিন গেলাম, দুদিন যাওয়ার পর সে আমাকে বলতেছে, এই মিয়া গুরগুর করতেছেন কা, কিনতেছেন না শুধু গুরগুর করতেছেন, ভাগেন যান কেন, কি চান আপনি? আমি বললাম ভাই এমন করুন কেন, আমি তো আপনি দেখতেছি আপনি পোস্টার বিক্রি করতেছেন, আপনি তো আমি কিনবো, আমি আজকে না কিনি কালকে কিনবো, আমি একজন ছাত্র, আমাকে তো অনেক টাকা পয়সা নেই। ইভেন তার ওই কথা থেকে মুক্তি পাওয়ার জন্য পরদিন আমি 25 টাকার পোস্টার অনেক রিকোয়েস্ট করে তার কাছ থেকে একটা লাল গোলাপ কিনেছি, পোস্টার একটা গোলাপ ফুল কিনেছি
25 টাকা দিয়ে।
25 টাকা দিয়ে কেনার পরে তাকে আমি বললাম, ভাই আপনি পোস্টারগুলি কোথায় কেনেন? কেনার উদ্দেশ্য একটাই ছিল যে আমি যে পোস্টার ব্যবসা করবো আমি কোথেকে পোস্টারগুলি আনে সেটা জানতে। ভাই আপনি আমার একটা পোস্টারগুলি কোথায় কেনেন? আস্তে আস্তে বলতেছি, আপনি ব্যবসা করবেন নাকি, এই জন্য আপনি ঘুরতেছেন এখানে, গুড়গুড় করতেছেন,
বুঝে গেছে
বুঝে গেছে, জ্ঞান ফোটেন এই ভাষাগুলি ব্যবহার করছে এখন আমার মনে পড়ে। তারপরে যখন এই কথা বললো না, আমার মনে একটু প্রতিক্রিয়া সৃষ্টি হলো, যখন সে বললো না তখন অনুভব করলাম কি করা যায়। তখন আমি ভাবলাম সে কোথায় থাকে, এই জিনিসটা আমাকে আবিষ্কার করতে হবে, তার পিছনে আমার সময় দিতে আরম্ভ করলাম, সে কোথায় থাকে, কোথায় যায়, কত নম্বর বাসে যায়, কোথায় নামে, এই জিনিসগুলি আমি অবজার্ভ করতে লাগলাম
দূরে দূরে থেকে অবজার্ভ করা।
একদিন দেখি উনি মিরপুরের বাসে উঠলেন, উনি উঠছেন সামনে দিয়ে, আমি উঠছি পিছন দিয়ে, উঠে
সেই লঞ্চের মতো,
উনি তো এদিকে, আমি এদিকে তাকিয়ে থাকি, উনি ধরেন আমাকে না দেখতে পারে। বাস এক সময় যে মিরপুর 10 নম্বরে থামলো, নামার পর অবজার্ভ করলাম উনি কোথায় যাচ্ছে, এসোকে আর উনি কোথায় যাচ্ছে, আর যাওয়ার দরকার নেই, উনি যে ওখানে নামছে আমি নোট করলাম যে উনি এখানেই নামছেন, উনি আগামীকাল এখান থেকে আবার উঠবেন, উনি এখান থেকে উঠে আবার কোথায় যান ওইটা আমাকে আবিষ্কার করতে হবে। এবং তার পরদিন গেলাম, ঠিক মতো ওনাকে আমি পাইনি, তার পরের দিন আবার গেলাম, আমি ঠিকই পেয়েছি, দেখি উনি বাসে উঠলেন, বাসে উঠে সোজা স্টেডিয়াম না যেয়ে উনি কি করলেন, এখন যেখানে কোর্ট, জর্জ কোর্ট, ওখানে ওখানে নামলেন, না সাথে সাথে তার আমি নামি নাই, আমি পরবর্তী সময় একটু দূরে নেমেছি, দেখলাম উনি একটা দোকানে ঢুকলেন, এখন দোকানে ঢোকার পরে অনুভব করলাম যে এইটাই মনে হয় সেই দোকান যেখান থেকে উনি পোস্টার ক্রয় করেন। ওনার যাওয়ার পরে আমি ওই পথ অনুসরণ করলাম, তখন ওই যেয়ে দেখি ওই দোকানটার নাম হলো জাহাঙ্গীর গ্লাস হাউস। জাহাঙ্গীর গ্লাস হাউস ওইখান থেকে ঢাকায় এক ভদ্রলোক পোস্টার বিক্রি করে। পরবর্তী সময় আমরা জেনেছি ওই সময় সম্ভবত তখন বাংলাদেশ থেকে একটা জাহাজ সিঙ্গাপুরে গিয়েছিল, ওই জাহাজে করে এক ভদ্রলোক অনেক পোস্টার নিয়ে আসছিল বিক্রি করার জন্য।
আচ্ছা,
ওইগুলি এলো সেই পোস্টার। পরে জানতে ওই সময় তো জানিনি, ওটা বলার সাহস হয়নি। তখন আমি তাকে বললাম যে প্রথমে তাকে সালাম দিয়ে বললাম, চাচা আপনি কি আমার কাছে পোস্টার বিক্রি করবেন? সে বললো, আরে পোস্টার বিক্রি করবো না কেন? আমি বললাম আমি তো ছাত্র মানুষ, আমি বেকার, আমার কাছে তো প্রচুর টাকা নেই। কোন রকমে আমি লয়ের আমার বই বিক্রি করে দিয়েছি, আমার বন্ধুর কাছ থেকে 200 টাকা নিয়েছি, সবকিছু মিলিয়ে 450 টাকা আমার ক্যাপিটাল।
আপনি বই বিক্রি করে দিয়েছেন?
হ্যাঁ, বই বিক্রি করে দিয়েছি, আমার বন্ধুর কাছ থেকে 200 টাকা নিয়ে সব মিলিয়ে 450 টাকা নিয়ে আসছি। আমি তাকে প্রেজেন্টেশন এমন ভাবে বললাম যে দেখেন আমিও বেকার, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আমার বাবা আমাকে প্রতিনিয়ত সংসারে কিছু টাকা দেওয়ার জন্য আমাকে বলে, যেহেতু আমি বেকার, আমি বিএ পাস করেছি কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না, আপনি যদি আমার সাথে বিক্রি করেন তাহলে আমি আপনার কাছ থেকে পোস্টার নিয়ে বিক্রি করবো। আচ্ছা, এত ভালো মানুষ, ঢাকার মানুষগুলি কিন্তু হৃদয় অনেক বড়, আপনার কাছে আমি কেন বিক্রি করব না? আপনি আমার পলাশ সমান, করেন করেন ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে দেখবো, করেন। প্রথম দিনই আমার কথা ওনার এতই ভালো লেগেছে, উনি আমাকে 450 টাকা নিয়ে ওনাকে দিলাম, উনি আমাকে 500 টাকার পোস্টার দিল, খুব খুশি। ওই যে 10 টাকার কথা বললাম না, 10 টাকা করে কিনে আসলে 10 টাকা নেয়, ওই পোস্টারটা ছিল ওই সময় 12 টাকা করে। 12 টাকা করে যদি পোস্টার হয় আমি তার কাছ থেকে পোস্টার কিনলাম, পোস্টার যদি কিনলাম ওদিন আনন্দই অনেক বেশি ছিল, ওদিন আর আমি স্টেডিয়ামে দোকান লাগাইনি।
ওকে, আমরা ঠিক এই জায়গাটা থেকে ফিরবো, তবে তার আগে আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজনেস আইকন, অবশ্যই আমরা বলতে পারি আজাদ প্রোডাক্টের মালিক আবুল কালাম আজাদের জীবনের গল্প তার নিজের মুখে। তিনি যে জায়গাটিতে থেমেছেন আমরা সেখান থেকে ফিরে আসি, ঠিক রাত 1টা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আশা করছি আমাদের সাথেই থাকবেন, আর তাকে দেখতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের ফেসবুকে, তার ছবিটি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারাটা স্বাভাবিক কাজ। হয়েছে রুক্ষ, শুষ্ক, বিপন্ন, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষে গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 1টা এবং আমরা ফিরে এসেছি আমাদের জীবনের গল্পে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শততম পর্বে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি শাকিল, খালিদ, লোবান এবং আরজি লাবিব। প্রিয় শ্রোতা, আজকে যে মানুষটির জীবনের গল্প আমরা এখানে প্রেজেন্ট করতে পেরে প্রাউড ফিল করছি, সে মানুষটি হচ্ছেন আজাদ প্রোডাক্টের মালিক আবুল কালাম আজাদ, যার জীবনের গল্পে আমরা রয়েছি। তাকে দেখতে চাইলে এবং একই সাথে হ্যালো 8920 শততম পর্বে আপনি যদি টিম মেম্বার হতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের টিম মেম্বার হয়ে যাবেন। আর যারা আজকে মেম্বার হচ্ছেন
এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে থাকছে ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওকে, যে জায়গাটিতে আমরা ছিলাম তারপর
তারপরের দিন, সে যেহেতু স্টেডিয়ামের এই পাশে মানে পশ্চিম গেটে বিক্রি করে, আমি তার পরের দিন কি করলাম, ওই যেখানে আমি বর্তমানে আমি যেখানে আমি এজিবি কলোনিতে যেখানে আমরা ভাড়া ছিলাম, ওই ভদ্রলোক, ওইটা হলো এইচ টাইপ, এইচ টাইপ হলো সবচেয়ে মানে কম নেই মানুষের জন্য, ওই লোক হলো বাড়ি ছিল বরিশাল, সে মানে এজিবি অফিসের একজন পিয়ন ছিল, তার বাসায় আর কি ছোট্ট কোন রকমের থাকার একটা শেল্টার নিয়েছিলাম আর কি। ওই সময় তার ছেলেকে নিয়ে, তার ছেলেকে আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে চলো, তুমি তো বেকার কাজ করে লেখাপড়া শিখো না, করো না কিছু, ওর নাম ছিল মকবুল, ওকে নিয়ে আসি। ওকে নিয়ে এসে আর কি আমি তারপর ওই স্টেডিয়ামের মহামারায়ণ গেট যেটাকে বলে ওইখানে আমি পোস্টার লাগাই, যেহেতু আমি 12 টাকা করে কিনছি, এটা আমি 20 টাকা করে তো বেচতেই পারি, ওই লোক তো বেশি দাম বিক্রি করে। তখন আমি আরো চিন্তা করলাম, প্রথম আমি কি করলাম, দুইটা বিক্রি করেছি 35 টাকা, প্রথম আমার জীবনে ব্যবসা দুইটা পোস্টার বিক্রি করেছি 35 টাকা,
12 টাকা কিনে 17.5 টাকা,
হ্যাঁ আমি তো বেচতেই পারি। তারপর আরেকটা বিক্রি করছি 20 টাকা, আবার তিনটা বিক্রি করছি 50 টাকা, বিজনেস পলিসি বেশি বিক্রি করবো, কম টাকা লাভ করবো, চাষা আমাকে সাহায্য করবো বলছে, তারা আমাকে আদর করে দিচ্ছে, মাথায় হাত দিয়ে দিয়েছে, কে যাও তোমাকে আমি দেখবো, মানে এত মনে হয় আমার বাবা মনে হয় এরকম লাগ দিস, মানে এত ভালো মানুষ এই পৃথিবীতে, এখনো অনেক ভালো মানুষ আছে, অনেক আমার জীবনের গল্পতে আমি অনেক ভালো মানুষ দেখেছি, শুধু একবার খারাপ মানুষ দেখেছি, ইয়ং জেনারেশন, যখন আমি নিউ মার্কেটে পোস্টার বিক্রি করতেছি, সম্ভবত হয়তো ঢাকা ইউনিভার্সিটি তিনটা ছেলে আমার কাছে পোস্টার নিয়ে আমাকে টাকা দেয়নি। আর এমন দেখে গেছি জীবনে ব্যবসা ক্ষেত্রে যে পোস্টারের দাম আমি 20 টাকা 40 টাকা, অনেক মানুষ আমার গল্প শুনে না আমাকে ডাবল টাকাও দিয়ে গেছে, মনে কিছু করেন না। যেটা আমি বলতেছিলাম কতটুকু আসলাম যেন,
জি হ্যাঁ আপনি বলছিলেন যে আপনি তিনটা পোস্টার 50 টাকা,
হ্যাঁ 50 টাকা বিক্রি করলাম, এই পোস্টার বিক্রি যেহেতু ওই গেট থেকে কিন্তু এই দিক দিয়ে বাঁকা পশ্চিম দিকে আসে, ওই কাস্টমার পোস্টার হাতে নিয়ে এই এখন ওই চাষার এই ওই যে নন বেঙ্গল চাষার দোকানে আসছে, তারা জিজ্ঞেস করলো পোস্টার কত, একদম 25 টাকা, হ্যাঁ মিয়া তিনটা আনছি দেখেন 50 টাকা দিয়ে, আপনি তিনটা 50 টাকা, আপনি একটাই 25 টাকা খান, কারণটা কি? ওই লোক তো পোস্টার দেখা আর মাথায় হাত, হ্যাঁ আপনি কোথেকে আনছেন, এখান থেকে আনছি, যে আমার সামনে এই সে তার তিনজন লোক দলবল নিয়ে আমার দোকানে দিয়ে হামলা, কেন আপনি এখানে পোস্টার বিক্রি করতে থেকে এই জন্য আপনি ঘুরঘুর করছেন, এই আপনার উদ্দেশ্য ছিল, আমার ব্যবসায় আপনি এভাবে আমাকে নষ্ট করবেন, হতে পারে না, আপনি এখানে বসতে পারবেন না। আমি বললাম ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, আমি তো একজন বেকার মানুষ যুবক, আমি তো এখানে বিক্রি করার জন্য আপনার ব্যবসা করেন, আমিও ব্যবসা করি, আপনার সমস্যা কি, কেন আপনি বসতে পারবেন না? ওই দিন তো আমাকে বস্ত দিলই না, আমি কি করবো, চিন্তা ভাবনা করতেছি, যেহেতু সে বস্ত দিল না, তখন আমি ওই দিন আমার দোকান তাদের করলাম না, ইন দিন টাইম আমি টোটাল 8-9টা পোস্টার বিক্রি করে ফেলছি, দেখলাম অনেক লাভ। তারপরের দিন আবার ওখানে আসলাম, এসে লাগাইছি, লাগানোর পরেই তিনজন পুলিশ এসে আবার ধরে ছেড়ে ফেললো, ওখান থেকে উঠাই দিল।
এই সিনারিটা আপনার বিজ্ঞাপনে ছিল, বিজ্ঞাপনটা তৈরি করা,
হ্যাঁ হ্যাঁ। আর এই পুলিশেরই এক লোক আমার এখন মনে আছে, যখন আমি প্রথম ওই পোস্টার নিয়ে আমি এক্সিবিশনে, এই যে যেখানে ওই যে ছেলে স্কেল বিক্রি করতো, ওই পোস্টার নিয়ে যখন আমি ওই এক্সিবিশনে বিক্রি করতেছিলাম, ওইখানে ধরেন এক ধরনের বকার ছেলেবেলা আছে না, যে তুমি এখানে পোস্টার বেচতে পারবো না, নাহলে টাকা দিতে হবে আমাকে, এরকম দুইবার ওখানে কষ্ট দেয়নি। তখন ওইখানে এক পুলিশকে আমি বললাম, স্যার আমি একজন বেকার যুবক, আমি গ্রাজুয়েট, আমি লেখাপড়া করেছি, আমি এখানে পোস্টার বিক্রি করতেছি, এরা আমাকে বক্স দিচ্ছে না। তারপর ওই পুলিশ ওই ছেলেকে ডাকাইলো, যেহেতু সে চিনে, দেখো তুমি এদের কাছে চাঁদা নাও ঠিক, বাট এই লোকের কাছে তুমি এক পয়সা চাঁদা নিবা না, যদি তুমি চাঁদা নাও এখানে তুমি থাকতেই পারবো না। ওইটাও একটা পুলিশ ছিল, সেও একটা ভালো মানুষ, আজকে যদি সেই পুলিশ বেঁচে থাকতো, সে যদি জানতো আমি সেই আজাদ, সে যে আমাকে সহায়তা করেছিল, আরো আছে পুলিশের গল্প যেটা আমি বলতেছিলাম, তখন আমাকে পুলিশ এসে ছেড়ে ফেললো, ছেড়ে ছেড়ে আর বসতে দিল না। পুলিশকে আমি অনেক বুঝিয়ে বললাম, ভাই দেখেন এইভাবে শুনি শুনলোই না, সে বলতেছে না ওরা আমাকে টাকা দেয়। আমি বললাম আমিও আপনাকে টাকা দেবো, কিন্তু সে পুলিশ আমার কথা শুনলো না, তারপর ওখানে বসতে পারলাম না। তারপর কি করলাম, আবারও কোশ্চেনগুলি আমি এই ধরনের একটা স্কেলের মতো লাগিয়ে ক্লিপ লাগিয়ে ওই যে একটা ছেলে ছিল মকবুল, তাকে নিয়ে সামনে রেখে আমি পিছনে থাকতাম, আমরা হেঁটে হেঁটে ঢাকা শহরে বিক্রি করতাম, এরকম ইন্ডিমেন্ট আমি এরকম বিক্রি করতে করতে বাইতুল মোকরমে একদিন আসি আমরা, এখানে আমরা বিক্রি করতেছি, দেখি অন্য জায়গার থেকে বাইতুল মোকরম এবং নিউ মার্কেট এলাকায় বেশি বিক্রি হয়। বাইতুল মোকরমে এরকম 2-3 দিন বিক্রি করার পরে চতুর্থ দিনে দেখি বাইতুল মোকরমে সব দোকান বন্ধ, পুরো মার্কেট বন্ধ বাইতুল মোকরম। তখন ভাবলাম যখন দোকান বন্ধ, তখন তো যেহেতু এত বড় বিরাট শাটার খালি, তখন এখানে দড়ি টানাইয়া পোস্টার বিক্রি করতেছি। বিক্রি করার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এখানেও একটা ছোট মাস্তান ধরনের একজন এসে বলে না আপনি পোস্টার দিতে পারবেন না, খুলেন খুলেন। খোলেন খোলেন বলতেছে, বলতে বলতে দেখি যে যে দোকানের মালিক, যেহেতু দোকান বন্ধ থাকলেও তো মালিকদের একটা নিজের দোকানের প্রতি একটা মায়া মমতা আছে, দোকান বন্ধ দেখে আসে কি অবস্থায় আছে। উনি আসলেন, উনি আসার পরে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। বললাম স্যার আমি এখানে দাঁড়িয়ে দড়ি টানিয়ে পোস্টার বিক্রি করতেছি, এই ছেলে আমাকে বিক্রি করতে দেবে না। তখন দুলাল ভাই ওকে বললো, এই সমস্যা কি তোমার? তখন বললো যে সমস্যা তো না, উনি তো আমাদের এখানে আগে আসছিল না, না ওনাকে দাও, এখন থেকে দোকান বন্ধ, উনি ব্যবসা করুক, অসুবিধা কি তোমার? ওরা হলো দোকানের এক পাশে বিক্রি করতে গেলো ওই ছেলেটার নাম, ওর নাম ছিল সৈয়দ, একটা নাম ছিল আলামিন, ওই যে ওই পাশে দুইজন দোকানের দুই পাশে বসে না, এরা আবার ওই দোকানের শাটার খুলে ঝাড়ু দেয় সকালবেলা এসে আর কি। তখন দুলাল ভাই আমাকে ওইখানে আমাকে বসতে দিল, ওই যে বসতে দিল আনিসুর রহমান দুলাল, আমার মনে হয় আমার জীবনের মানে আমি কয়েক ধাপ
আগায় গেলাম,
এগিয়ে গেলাম। ওই যে আমার মানে একটা স্থায়ী আমার একটা ঠিকানা, ওটা স্থায়ী আমার ঠিকানা হয়ে গেল। ওইখান থেকে প্রায় আমার প্রায় চার মাস দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ ছিল কারণ ছিল গভর্নমেন্ট ওই সময় সোনার দোকানের উপর ট্যাক্স ভ্যাট ধরেছিল, যা তাদের দাবি অনুযায়ী গ্রহণযোগ্য ছিল না, এই জন্য তারা প্রতি বছর তাদের জুয়েলারি শপগুলি বন্ধ করে রেখেছিল। পরবর্তী সময় আমরা জেনেছি, দুলাল ভাই আমাকে বলেছে। তারপরে প্রায় চার মাস দোকান ধরে করলাম, আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার ক্যাপিটাল হয়ে গেল।
মাই গড, নাও দিস ইজ দা আলটিমেট বিগিনিং।
তখন আমি অনুভব করলাম যে তখন একটি বাংলাদেশ টেলিভিশনে সকাল সন্ধ্যা নাটক চলতেছিল, বাংলাদেশের প্রথম টিভি সিরিয়াল যেরকম মমতাজ হোসেনের, এবং তখন বরকতুল্লাহর প্রযোজক ছিল, আর মেইন পাত্র পাত্রী ছিল আফরুজা পিজুস, তাদের ওই সময় নাম ছিল শিমু সাহেদ, অনেক জনপ্রিয় একটা টিভি। তারপর আফজাল সুবর্ণা, এদের মানে অত্যন্ত জনপ্রিয়তা, তারা আমাদের নায়ক রাজ, এদের অনেক জনপ্রিয়তা। তখন আমার ধারণা যে তখন টিভিতে চলতেছিল বাহিনী কোম্যান, সিক্স মিলিয়ন ডলার ম্যান, তারপর ডালার্স, ডাইনেস্টি, ইনক্রেডিবল হল্ক, এই ধরনের অনেক জনপ্রিয় টিভি সিরিয়াল চলতেছিল, এবং ওই ধরনের পোস্টারগুলি আমি বাংলাদেশের ছেলেমেয়েরা প্রচুর আকারে কিনতে লাগলো। তখন ওই বাইতুল মোকাররম যেহেতু আমরা নির্দিষ্ট একটা জায়গা পেয়ে গেছি, প্রায় চার মাস ওখানে ব্যস্তছি আর ভাবতেছি বিদেশি টিভি স্টার ফিল্ম স্টার এদের যদি এত জনপ্রিয়তা থাকে, আমাদের দেশে টিভি স্টার ফিল্ম স্টার এদের যদি পোস্টার ভিউ কার্ড যদি আমি করতে পারি, তাহলে এদের জনপ্রিয়তা হবে না কেন? এরকম আমাদের দেশের টিভি স্টার ফিল্ম স্টারদের ক্রয় আগ্রহী হবে, এবং যে সমস্ত দর্শক তার প্রিয় অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকাকে অনেক পছন্দ করে, লাইক করে, মানে ফ্যান, তারা তো তাদের সাথে সামনাসামনি অনেক সময় দেখা করতে পারে না। যদি এদের ভিউ কার্ড পোস্টার যদি তৈরি হয়, অবশ্যই তো প্রিয় ব্যক্তিদের ভিউ কার্ড পোস্টার তারা কিনবে, এরকম একটা ধারণা আমার মাথায় জন্ম নেয়। আবার আমি ভাবি আমি সেই গ্রাম থেকে আসছি, আবুল কালাম আজাদ, আমি কি সেই নায়ক রাজ্জাকের ছবি আমি কেমনে আনবো? পীযূষ টেলিভিশনে নাটক করে, নায়িকা আফরুজা, এদের সম্ভব কিভাবে সম্ভব? আফজাল সুবর্ণা, এদের কাছে আমি কিভাবে যাব? আমি যে কি পাগল, কি যে আমি ভাবতেছি, না এসব ভাবনাই আমার ঠিক না। এরকম নিয়ে চিন্তা ভাবনা করতে 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 একদিন দেখি বাইতুল মোকাররমে ফুটপাতে, ওই সময় একটা জনপ্রিয় পত্রিকা ছিল, প্রচ্ছদে ছিল আফরুজা পীযূষের ছবি। তখন আমি ওই আমার পাশে যে পত্রিকা বিক্রি করে তার কাছ থেকে আমি মনে করলাম এরা তো আমার সেই কাঙ্ক্ষিত চাওয়ার পুরুষ, এদেরও তো আমি খুঁজছি। তার ভিতরে আমি খুললাম, খুলে দেখি আফজাল সুবর্ণা, আরো বিভিন্ন ধরনের নায়ক নায়িকা, রাজ্জাক ফ্যামিলি। তখন আমি মনে হরে আমি পেয়েছি, এদেরও তো আমি চাই, এদের যদি ভিউ কার্ড পোস্টার বাংলাদেশে আমরা তৈরি করতে পারি প্রচুর বিক্রি হবে। তখন আবার মনটা ছোট হয়ে গেল, এদের কাছে আমি কিভাবে যাবো? আমি ফুটপাথের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, এরা কোথায় আর আমি কোথায়?
আকাশের তারা,
আকাশের তারা, এদের সম্ভব? তারপর দুদিন আমার খাওয়া নাই, ঘুম হারাম, এদের নিয়ে চিন্তা করতে করতেই কি করব। তখন ভাবতেছি এই যে পত্রিকার মালিক, যে তাকে আমি হাতে পায়ে ধরে বলবো, স্যার এই ছবিগুলি করতে গেছেন, আপনি যদি আমাকে দেন আমি এগুলি দিয়ে ভিউ কাট করব, যদি আবার ভাড়া যদি না দেন তাহলে কি হবে? কারণ না দিলে না দিবে, কি আর করা যায়? ইন দি মিন টাইম আমি কিছুটা চোখ কান খুলে গেছে, পোস্টার কোথেকে আসে জানছি, পোস্টার পিছনে টেলিফোন নাম্বার আসলো। তখন আমি মনে মনে ভাবতেছি আমি যদি পোস্টারগুলি ইন দি মিন টাইম ওখান থেকে না কিনি, যদি যদি ডাইরেক্ট যদি আমি বিদেশ থেকে আনতে পারি তাহলে আমার বেশি লাভ হবে। তখন আবার ভাবলাম যে বিদেশ কেমনে যাব, পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট কেমনে করে, এ ধরনের সবকিছুই আস্তে 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 সবকিছুই করলাম। বিদেশ ব্যাংককে দুবার গিয়েছি, যে পোস্টারগুলি এখানে বারো টাকা করে আমরা প্রথমে ক্রয় করি, সেই পোস্টারগুলি ব্যাংককে যাই দেখি ওই সময় তিন বাত, তিন টাকা, ত্রিবাত।
ট্যাক্স দিয়ে আস্তে আস্তে প্রায় 6-7 টাকা মতো খরচ করে, তারপরেও তো অনেক লাভ। তখন ওইখানে যাওয়ার পরে ব্যাংকের কত কোথায় পোস্টার বিক্রি করে ওটা তো আমি জানতাম না, এবং যারা আনতো তারা আমি কখনই বলেনি। সেখানে আমি কিছুটা কৌশল অবলম্বন করলাম, কৌশলটা কিন্তু অন্যায় নয়, এটা মানুষের সময়ের তাগিদে এটা করতেই হয়। কৌশল না করলে আপনার জীবনে অনেক ক্ষেত্রে আপনি হেরে যাবেন। সেই জন্য ওইভাবে আমি কিন্তু ওই আমি কি করেছি, পোস্টারের পিছনে টেলিফোন নাম্বারটা ছিল, ওই নাম্বারটা আমি রেখে দিয়েছি। আমি হোটেলে গিয়ে উঠেছি, হোটেলে উঠে যে আর থাইল্যান্ডে কিন্তু দেখা যাচ্ছে মানে ইংরেজিতে তারা যথেষ্ট কাঁচা, তারা কিন্তু ইংরেজি খুব ভালো জানে না। ওইখান থেকে আমি ওদের টেলিফোন করে ওদের যেখানে দোকান ফ্যাক্টরি ওইখানে ওদের নাম্বার নিয়ে তারপর যাবো কেমন করে ট্যাক্সি ক্যাব দিয়ে ডাইরেক্ট ওইখানে যেয়ে দেখি এই এই অবস্থা। এইভাবে আর কি ওই ব্যাংককে যাই। তারপরে বলি যেটা আমরা ছবির কথা বলি, বাংলাদেশের নায়ক নায়িকাদের ছবি। তারপরে দুদিন গেলাম ওইখানে, প্রথম দিন আরফিন ভাইকে পাই নাই, তখন আরফিন ভাই এখনো বেঁচে আছে, সাজ্জাদ কাদেরকে পেলাম, সাজ্জাদ কাদেরও এখনো বেঁচে আছে। তখন সাজ্জাদ কাদের সাথে কথা বললাম, অত্যন্ত জেন্টেলম্যান। ওই সময় তখন তো আজাদ এত জনপ্রিয় ছিল না, এত বিখ্যাত ছিল না, নর্মাল একটা ফুটপাতের ব্যবসায়ী। তারপরে আমার যে উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্যটা পছন্দ করেছে, এটা তো ভালো তো করতেই পারেন, বাট এটা আমাদের দায়িত্ব না, এটা হলো আমাদের সম্পাদক সাহেবের, আরফিন বাদল, উনি দেখাশোনা করেন, উনি এখন নাই, দুদিন পরে আসেন। দুদিন পরে গেলাম, বাদল বলে দেখা হলো, অত্যন্ত ভালো মানুষ। উনি বলেন ছবিগুলো তো আমার নয়, এটা হলো আমাদের মাঝি ভাই, আজকে নাই মারা গেছেন, মাঝি ভাইয়ের ছবি, আলমাঝি ভাইয়ের ছবি, ওনার কাছে জেনে আমি আপনাকে জানাবো। তারপরে জানতে জানতে প্রায় আমার এক সপ্তাহ চলে গেল, আমি জানলাম। এমন এক সময় আসলো, সেই সোনার হরিণ আমার হাতে আসলো, দিলেন, কিন্তু উনি আমার কাছে একটা টাকাও নেননি। সো জেন্টেল, মানে অত্যন্ত। কালকেও আমি ওই যে আফজাল ভাইয়ের অফিসে ছিলাম প্রায় 3 ঘন্টা, এই কথাটা বললাম আর কি। আরফিন বাদল, আরফিন ভাই এখনো বেঁচে আছে, সাজ্জাদ কাদেরও বেঁচে আছে, বললো আমাদের একটা অনুষ্ঠান করবো আমরা সেখানে। আরফিন ভাই বললো যে আমরা দুজনকে রাখবো, অফকোর্স ইউ ক্যান। এই মানুষগুলি মানে এক জ্বলন্ত প্রমাণ,
খারাপ মানুষ যেমন পেয়েছেন, ভালো
খারাপ মানুষ খুব কম পেয়েছি আমি, ভালো মানুষটাই কিন্তু আমি বেশি পেয়েছি। হ্যাঁ, তারপরে ওইখানে তাদের কথা হওয়ার পরে আমাকে প্রথম অবস্থায় সেই ছবিগুলো তিনটা, ওই সময় এখন তো ব্রোমাইড ব্যবহার করা হয়, তখন ট্রান্সপারেন্সি ছিল। ওই ট্রান্সপারেন্সি গুলি কি করলাম, আমি ব্যাংককে যখন পরবর্তী সময় ব্যাংককে গেলাম, ব্যাংকক থেকে ও ঢাকায় প্রথম এটা স্ক্যানিং করার জন্য চিন্তা ভাবনা করি, তখন যেখানে ব্যাংককের টাকা 200 বাট, আর সেই জিনিসটাই তখন বাংলাদেশে একমাত্র স্ক্যানার মেশিন ছিল, সে তখন চাইলো 2000 টাকা। তখন আমাদের দেশে ডলার ছিল 18 টাকা, আর ব্যাংককে ছিল $1.21, আমাদের থেকে ব্যাংককের
3 টাকা বেশি
ছিল। সেই হিসেবে তখন আমি ওই যে ওইখানে ট্রান্সফারেন্সি নিয়ে গেলাম, ট্রান্সফারেন্সি নিয়ে কোথায় স্ক্যানিং করতে হয় সেটাও তো আমি জানি না, বাট পরবর্তী সময় আমি নিজের মেধা এবং বুদ্ধি দিয়ে আমি সেই অ্যাপে এসে গেলাম ছাপার জন্য। তখন সে বললো না, আমার এখানে এটা স্ক্যানিং করতে হয়, তারপরে হলো ছাপাতে হবে। তখন আমি স্ক্যানিং করার জন্য একটা জায়গা নিলাম, ওদের পছন্দ মতো ঠিকানা নিয়ে ওইখান থেকে আমি স্ক্যানিং প্রথম করলাম। স্ক্যানিং করে এনে বাংলাদেশে এনে একটা প্রেসে আমাদের ফারুক ভাইয়ের ছিল, ওইখানেই প্রথম ভিউ কার্ড ছাপা হয়। সেখান থেকে আস্তে 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 ভিউ কার্ডটা যখন আমি মার্কেটে দিই, যেহেতু তখন দোকান ছিল না, তখন কিছুদিন আমি বিজ্ঞাপন করেছিলাম, বন্ধুরা তোমরা পোস্টার কিনতে এসো বাইতুল মোকাররম, যেটা বলতেছিলাম ইন্দুমন টাইম জুয়েলের দোকানগুলি খুলে গেল, তখন তো আমার আমার আর জায়গা নেই, আবার সেই একই অবস্থা। ওই যে দুইজন দুই পাশে ছিল তারা বসে গেল, আমি তার বসতে পারতেছি না। এরকম আমি দোকানের সামনে এসে, দুলাল ভাইয়ের দোকানের সামনে দুদিন এসে দাঁড়ায় আছি, কিছুই বলি না দাঁড়ায় আছি। তৃতীয় দিন নেমে আসছি, দুলাল ভাই আমাকে ডাকলেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, দুলাল ভাই একজন মানুষ, উনি এখনো সে বাইতুল মোকাররম ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, উনি যতবার ইলেকশন করেছেন এবং উনি প্রত্যেকবার বাণিজ্য সমিতির প্রেসিডেন্ট হয়েছেন। আমাকে মানে একটা এক্সাম্পল, আবুল কালাম আজাদ যেহেতু তার দোকানের সামনে থেকে আজকে এত বড় হয়েছে, আমি বাইতুল মোকাররমে হেঁটে যাবো, যারা বাইতুল মোকাররমের দোকান মালিক থেকে আরম্ভ করে যারা মানে ছোট ছোট দোকানদার, কত সালাম ছিল, কত সম্মান, এসব আমার ভালো লাগে। এই সেই দুলাল ভাই কোন ওই সময়ও, সাধারণত যারা দোকানের সামনে ফুটপাতে ব্যবসা করে তারা কিন্তু ওই কাজটা করে, ঘর ঝাড়ু দেয়, দোকান খুলে দেয়, এসবই করে। তো দুলাল ভাই কখনো আমাকে এই কাজটা করায়নি, কখনো আমাকে বলেও নেই। তখন আমি ওই যে দোকানের সামনে 3 দিন দাঁড়িয়েছি, তখন দুলাল ভাই আমাকে একদিন ডাকলো, আমাকে ভিতরে আসেন, তার একটা লোক দিয়ে আমাকে ডাকালো, বলতেছে সো জেন্টেলম্যান,
ও দেখেন আপনার জন্য আমারও কষ্ট হয়, এখন তো আমরা দোকান খুলেছি, আমার দুই পাশে যে দুজন বসে ওরা তো অনেক পুরানো, ওদের তো আমি বাদ দিতে পারি না। আপনি একটা কাজ করেন, এই যে এখানে একটা খাম্বা দেখেন না সামনে, খাম্বার এখানে আপনি একটা কোন ধরনের টানাইয়া পোস্টার বিক্রি করতে পারেন। তখন আমি কি করলাম, ওই যে একটা খাম্বা, খাম্বার এখানে একটা কাঠের বাক্স বানাইলাম, ওইখানে একটা বক্সের উপরে এরকম পেন দিয়ে পোস্টার রাখতাম আর ভিতরে কিছু পোস্টার রাখতাম। ওই আমি মনে করলাম আমার জীবনের দ্বিতীয় ধাপ, আমি আরেকটা ধাপ এগিয়ে গেলাম। তখনই আমি বিজ্ঞাপন করতাম, বন্ধুরা তোমরা পোস্টার কিনতে এসো, আজাদ নিয়ার আজাদ পোস্টার হাউস, আজাদপুর এক না আজাদ পোস্টার হাউস, ফুটপাথ তো আর লেখা যায় না বলতাম। তখন অনেক অনেকে আসতো ক্রেতা, বন্ধুরা মানে যারা ক্রেতা, এসে আজাদ পোস্টার হাউস খুশ করে চারিপাশে দেখে না, আজাদ পোস্টার হাউস জিজ্ঞাসা করে আশেপাশে, আমরাই জিজ্ঞাসা করতেছি আজাদ পোস্টার হাউস কোন দিকে, ভাই আজাদ পোস্টার হাউস তো আমার নাই, আমার এই ফুটপাথে এই কাঠের একটা বক্স এটাই আমার দোকান, দোকান নেই আর বিজ্ঞাপন করো না। কত রকম কত মানুষ কত বিরূপ আচরণ, অনেকে আবার উৎসাহ দিয়েছে, গুড ভেরি গুড, ফুটপাথে ব্যবসা করে বিজ্ঞাপন করেন এটা কিন্তু ভালো দেখে আপনি অনেক বড় হবেন, মনে হয় তো কিছুটা হলো তো হয়েছি। তারপর ওই যে এক ধাপ এখানে এগিয়ে গেলাম যে একটা পারমানেন্ট অ্যাড্রেস হলো, আমার এখনো মনে পড়ে এই যে মোবাইল কোড হয় না ফুটপাথে ব্যবসা করার, তো পুলিশ ধরে নিয়ে যায় মোবাইল কোডে সবার জন্য সমান, একবার মোবাইল কোড হলো সবাইকে পুলিশের গাড়ি এসে ধরে নিয়ে গেল, রিকোয়েস্ট করলাম ছেড়ে দেওয়ার জন্য, ছাড়েনি। তারপর কি করলো আমাকে, গভীর রাতে যখন একটা বাজে তখন একজন অফিসার এসে বললো, যেখানে আমরা তো মোবাইল কোড তো আপনাকে আমরা ছাড়তে পারিনি, আপনি যান, উই আর সরি, কিন্তু আপনাকে দেখে মনে হয় যে আপনি একটা ভালো মানুষের সন্তান। আমি বললাম হ্যাঁ, আমি একজন, আমার বাবা একজন বড় আলেম, আমি ব্যবসা শিখতেছি, এভাবে উনি ওনার সরি কথা বললেন এবং আপনি যান, ইটস ওকে, আপনি এখন ব্যবসা করেন, আপনাকে ভবিষ্যতে এরকম কেউ কিছু করবে না। যে বললাম আমরা বহুত ভালো মানুষ আছে, যেটা বলতেছিলাম ইন দি মিন টাইম পোস্টার ওই ভিউ কার্ড তৈরি করলাম, ইন দি মিন টাইম ওই যে ক্যামেরাম্যান মাঝি ভাই এবং ওই যে মাঝি ভাই এবং ইয়ের সাথে যে আরিফিন বাদলার সাথে তাদের একটা পার্টনারশিপ, নতুন পত্রিকা ছিল তো, কিন্তু ওদের ভিতরে কি একটা বিরোধ দেখা দেয়, তাদের আরিফিন ভাই এবং মাঝি ভাইয়ের ভিতরে কোনো একটা বিরোধ মনে হয় দেখা দেয়, এই জন্য তারা ছবির ব্যাপারে এখন মাঝি ভাই আপত্তি করতেছিল যে কেন ছবি দেওয়া হলো, যেহেতু ছবি ছাপা হয়ে গেছে, ভিউ কার্ড তৈরি হয়ে গেছে, তখন মাঝি ভাই আমার বিরুদ্ধে প্রচুর লেখালেখি আরম্ভ করলো। তখন সে আফজাল সুবর্ণা রাজ্জাক ফ্যামিলি শিমু সাহেবের ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপন না ঠিক প্রতিবাদ করলো, আর বাইতুল মোকাররমে তথাকথিত আজাদ ফুটপাথের ব্যবসায়ী এদেশে অবসংস্কৃতি আমদানি করেছে, ভিউ কার্ড তৈরি করে এদেশে অবসংস্কৃতি আমদানি করার চেষ্টা করতেছে, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই ধরনের একটা বিজ্ঞাপন করলো, কন্টিনিউ এরকম দুই তিন সপ্তাহ করতে লাগলো। এই যে বিজ্ঞাপন যে আমার যে কত যে প্রচার হতে লাগলো, ইন্ডিপেন্ডেন্ট আমি প্রচার ভিউ কার্ড তৈরি করলাম, চকবাজারে দিলাম, দেওয়ার পরে দেখা গেল যে 500 নিছে, তার দুদিন পরে এসে 1000 চাইতেছে, আবার তিন দিন পর আরেকজন এসে বলতেছে ভাই ওর দিয়ে না আপনি আমাকে 5000 দেন, তার চতুর্থ দিনে আরেকজন এসে বলতেছে ভাই আপনি আমাকে 10000 দেন। তারপর আমরা কি করলাম, এক একটা ভিউ কার্ডে 2 আপস 3 আপস করে ছাপতে আরম্ভ করলাম। এই যে জীবনের গল্প, এই যে ভিউ কার্ড আমার জীবনের, এই তিনটা ভিউ কার্ড হলো জীবনের একটা এবং এই তিনটা ভিউ কার্ড দিয়ে কিন্তু আজকের আজাদপুর একটা কিন্তু মানুষ চিনে। তারপরে আস্তে 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 আজাদপুর একটা আছে ভিউ কার্ড থেকে পোস্টার ক্যালেন্ডার ডায়েরি বিয়ের কার্ড লাইক দিস, এভাবে এভাবেই আজকের আজাদপুর একটা সৃষ্টি।
লাস্টে যে লাইনটা হয়ে গেল না, এটা খুব সংক্ষিপ্ত, এবং আজকের আজাদ প্রোডাক্টের সৃষ্টি এবং আজাদ প্রোডাক্ট বাংলাদেশে কত বড় জায়গা জুড়ে আছে সেটাকে নতুন করে বলার কিছু নেই। স্যার আপনি শুরু করেছিলেন 10 টাকা দিয়ে, আমি যদি একেবারে সেই নারকেলের ব্যবসাতে যাই, বা
18 টাকা দিয়ে
তারপরে এসে শুরু করা 450 টাকা, এটা হচ্ছে আপনার ল বই বিক্রি করে, এবং যদি ব্যবসায়ের সময়টা বলি 450 টাকা শুরু করে এখন পর্যন্ত, তাহলে ব্যবসায়িক সময়টা কত সময়, কত বছর?
40 বছর।
এই 40 ইয়ার্সে আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের ব্যবসায়ী আইকনদের মধ্যে আপনি একজন, এটা তো
আইকন কিনা জানি না, বাট ইয়ং জেনারেশন সর্বশ্রেণীর মানুষ, আজকাল তো প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, আমার মেয়ে এখন সুইডেন ইউরোপে থাকে, আমি যখন ইউরোপে যাই মেয়েকে দেখতে যাই, আমার নাতনিকে দেখতে যাই, তখন অনুভব করি আমার সম্মান কত, আমাকে বাংলাদেশি কমিউনিটি এক কাপ চা খাওয়ার জন্য, একটা লাঞ্চ করার জন্য তাদের যে আবেদন, তাদের যে আকুতি অনুভূতি, তখন আমার ভাবতেই ভালো লাগে। সেই অখ্যাত আবুল কালাম আজাদ কিছুটা হলেও বিখ্যাত হয়েছে। আমার মায়ের সে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে দেখিও, মনে হয় এটি মনে হয় সে বাস্তব। আল্লাহ আমাকে সবসময় হয়তো নিজ চোখে দেখেছে এবং আমাকে গাইড দিচ্ছে, হোয়ার আই এম গোয়িং, বলতেছে আজাদ তুমি এখানে যেও না, এখানে যাও, এটা সরল সঠিক পথ, এভাবে চলো, এভাবে চলো না। আমার কিন্তু আজকাল যাদের ছোটকালে মা বাবা মারা যায় তারা কিন্তু পথভ্রষ্ট হয়, নষ্ট হয়ে যায়। থ্যাংকস গড, হয়তো মায়ের দোয়া, আমি পথভ্রষ্ট হই নাই, নষ্ট হয়ে নাই। আপনারা বুঝতেছেন আমি এখন কোন পর্যায়ে আছি। আমি ইনশাল্লাহ ভালো আছি।
অবশ্যই আপনি ভালো আছেন, ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। স্যার, এই মায়ের প্রতি ভালোবাসা থেকেই কি আপনি রত্নগর্ভা মা পুরস্কারটার প্রবর্তন করলেন?
ধন্যবাদ। আসলে বলতে ভালোই লাগে, আজাদপুর একটা আমার এক অপূর্ব সৃষ্টি, এ সাফল্য দেখে যেতে পারেননি আমার মা। তাই মায়ের প্রতি ভালোবাসা এবং দেশের সার্বিক শিক্ষা প্রসারে নেপথ্য শক্তি মায়াদের আরো সচেতন করার মানুষই কিন্তু আজাদপুর রত্নগর্ভ মা অ্যাওয়ার্ডের সৃষ্টি। আপনাকে বলে রাখা ভালো, আজ থেকে 7-8 বছর আগে পরীক্ষার হলে নকলের যে প্রবণতা ছিল, যে হারে স্কুল কলেজে গার্জিয়ান যারা নকল, যেমন শিক্ষকদের প্রতি এবং ছাত্রদের যেরকম আচরণ ছিল, নকলের যে বই নিয়ে নকল করা যে প্রবণতা বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখেছি, এবং ছাত্র কর্তৃক শিক্ষক সুই কাগজে নিহত, এরকম অনেক ঘটনা আমি দেখেছি শুনেছি। এসব ঘটনাগুলি আমাকে দারুণভাবে আহত করেছে এবং আমি মনে মনে ভেবেছি মনে হয় এদের সচেতনতার অভাব। শিক্ষা সম্পর্কে যদি সচেতনতা লাভ করে তাহলে হয়তো শিক্ষক ছাত্র মা বাবা প্রতিবেশী এদের সচেতনতা হলে কিন্তু মনে হয় এই সমস্ত কর্মকাণ্ডগুলি হবে না, ঘটবে না। তেমনই একটা কর্মকাণ্ড ছিল ওই যে এই তখন
আপনি মনে করেছেন যে মা যদি সচেতন হয় তাহলে সন্তানটাও সচেতন হবে,
ঠিক। এবং আজকে যা আমার যে অবস্থান, এই সাফল্য তো আমার মা দেখে যেতে পারেনি। আমি শুনেছি আমার মা চিকিৎসার অভাবে মারা গেছেন। তাই মায়ের প্রতি ভালোবাসা, দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি মায়েদের আরো সচেতন করার মানুষে কিন্তু আমাদের এই প্রয়াস। আজাদ প্রোডাক্ট
প্রতি বছর ২৫ জন করে রত্নগর্ভা মাকে দেওয়া হয়। এই মা গুলো তো এসে যখন জীবনের গল্পগুলো বলেন, সেগুলোর গল্প আপনাকে অবাক করে না?
অনেক অবাক করে। এবং সবথেকে আমার বেশি ভালো লাগে আজকে যে মায়েদের আমরা সম্মাননা দিচ্ছি, এই মায়ের সন্তানরা যখন আবার মায়ের মা হবে, রত্নগর্ভা মা হবে, এবং আগামী প্রজন্ম যেটাকে বলি, এই যে শিক্ষার পরিবেশ, শিক্ষার হার, নকল প্রবণতা কত বলতে গেলে এখন জিরো
জিরো,
আমার ভালো লাগে। আমি মনে করি আমি দেশের জন্য সামান্যতম কিছু করতে, মনে হয় কিছুটা হলে আমি কিছু করতে পেরেছি।
আপনার বাবা খুশি হয়েছিল শেষ পর্যন্ত আপনাকে দেখে? আপনি যখন
আমার বাবা জীবিত থাকা অবস্থায় সম্ভবত আমি তখনো কোটিপতি হইনি, তো বাবা দেখে গেছে বাবার জন্য। বাবার জন্য আমি স্কুল কলেজ বাবার নামে মাদ্রাসা অনেক কিছু করেছি, বাবা দেখে গেছে এটা আমার বাবার নামে সব করেছি।
আপনার সন্তান আপনাকে নিয়ে কতটা প্রাউড ফিল করে? আমি জানি প্রত্যেকটা সন্তানই তার পিতা মাতাকে নিয়ে প্রাউড ফিল করে, কিন্তু আপনি একটু বিশেষভাবে আলাদা জায়গাতে আছেন। বাংলাদেশের প্রত্যেকটি সন্তানের জায়গাতে একটা আইডলের জায়গাতে আপনি আছেন। আপনার সন্তান কিভাবে ফিল করে এই সাকসেসটা?
হ্যাঁ, ধন্যবাদ। অনেক জায়গায় আমরা দেখেছি সন্তানদের মানুষ করা কিন্তু বাবা মার একটা বিরাট দায়িত্ব, এবং প্রাথমিক পর্যায়ে মায়ে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক এবং সুসন্তান গড়ার ক্ষেত্রে মায়ের ভূমিকা কিন্তু অশেষ। মায়ের কাছ থেকে কিন্তু আমরা প্রথম শিক্ষার হাত করে নেই, এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজনগুলো প্রতিনিয়ত আমরা করে আসতেছি 2003 সাল থেকে। আর আমার সন্তানের কথা বলবেন, যার বাবা এই কর্মকাণ্ড গুলি করে এবং যাদের বাবা কোথেকে এসেছে এই গল্প শুনে, আই বিলিভ আমি আমার সন্তানদের মানুষ করতে পেরেছি। আমার সন্তানরা, আমার বড় মেয়ে পিএইচডি করেছে এখন সুইডেনে আছে, আমার ছেলে জিয়াউর রহমান আজাদ ও এমবিএ করতেছে, আমার ছোট মেয়ে ও বিবিএ লাস্ট সেমিস্টার, এবং এর ফাঁকে ফাঁকে আমার ব্যবসায় দেখাশোনা করে বসে। আমি অবশ্যই আমার সন্তানদের নিয়ে গর্বই করতে পারি। আমার ছেলে জিয়াউর রহমান, উই আর সোনকা লাভার ফ্যামিলি, আমার মেয়ে ঢাকা ক্লাবের মতো জায়গায় 2001 সালে সে সোনকার চ্যাম্পিয়ন হয়েছে, ওই বছরই আমার ছেলে রানার্স আপ হয়েছে, এখন আমার ছেলে বাংলাদেশের সোনকার চ্যাম্পিয়ন এবং সে কার্নিভাল চ্যাম্পিয়ন বাংলাদেশে। যারা সোনকার খেলে, জিয়াউর রহমান আজাদ ডায়মন্ড বলে একদম সবাই চেনে, আমিও স্নুকার খেলি, আমিও আমাদের ক্লাবে বিভিন্ন টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি, বিলিয়ার্ডে রানার্স আপ হয়েছি, বলা যায় এটা আমাদের পারিবারিক গেম। এবং আমি মনে করি আমার সন্তানরা আমার মতো না হলেও
জীবনে কখনো কি মনে হয়েছে থেমে যাব, এমন কোন দুর্ঘটনা কি সামনে এসছে যে না আর বোধহয় সামনের দিকে যেতে পারবো না, তারপর আবার উঠে দাঁড়িয়েছেন, সেরকম কোন ঘটনা কি আছে?
এরকম জীবনের চলার পথে ধরনের বাধা বিপত্তি তো আসবেই, আসাটাই স্বাভাবিক। যেরকম জীবনে প্রথম যদি ওই যে শাহিদার মা যদি শাহিদাকে আমার কাছে বিয়ে দিতেন, তাহলে আজকের এই আদত প্রোডাক্ট হতো না, জীবনের প্রাথমিক চাওয়া পাওয়া ওখানেই শেষ হয়ে যেত। সে শাহিদারও এখনো বেঁচে আছে, শাহিদার মাও আছে। কয়েকদিন আগে আমি তাদের যেরকম যাই, আমি বছরে দুবার ওদের বাসায় যাই। সেই শাহিদার মা, খালার মা এখন অনেক বয়স্ক, তার বয়স 85 বছরের মতো। ওই খালাম্মারা কিন্তু আমার বিটিভিতে যখন আমার সাক্ষাৎকার ছিল, শাহিদের সাক্ষাৎকার ছিল, তার মায়েরও সাক্ষাৎকার ছিল, তার মা এখনো বেঁচে আছে, ও এখনো বেঁচে আছে, ও দুই সন্তানের জননী। গতবার হঠাৎ মা অসুস্থ হয়ে গেছে, যেহেতু আমি বছর দুবার যাই দেখতে যাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে যেহেতু মানুষ অসুস্থ হয়ে গেলে আপন জন যারা থাকেন সবাইকে ডাকে দেখার জন্য, সর্বশেষ দেখা আর কি, তখন অনেকের মাঝে আমিও গিয়েছি। আমি যাওয়ার সময় মাকে কিছু সবসময় টাকা দিই। বাবা মরে যাওয়ার পরে ওদের অবস্থা খুব একটা ভালো না। এবারও আমি দেখলাম অন্যান্য সময় দেখুন শাহিদা ওদের বাসায় গেলে মায়ের সাথে দেখা হলে আমাকে দেখে সবসময় চলে যেত। ওই দিন মায়ের অবস্থা খুবই খারাপ, তখন দূরে ওই কর্নারে দেখি শাহিদা তার একটা মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি মায়ের সাথে কথা বললাম, কে কেমন আছে, সবার সাথে কুশলীদের জিজ্ঞাসা করলাম, সবার সাথে কুশলীদের জিজ্ঞাসা করে সবাইকে যার যার পরিমাণে কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, মাকে 5000 টাকা দিয়ে চলে আসবো। তখন শাহিদা যেহেতু কর্নার দাঁড়িয়ে আছে তার মেয়েটাকে কোলে নিয়ে, তখন শাহিদাকে 1000 টাকা নেওয়ার জন্য অনুরোধ করলাম, শাহিদা তুমি তো বাচ্চাকে কিছু কিনে দিও। শাহিদা নিচ্ছে না, তিনবার বলছি আমি নাও নাও। তখন যে মা বলতেছে মা নে নে, আমি কি জানতাম মাস্টার এত বড় লোক হইব। তারপরে শাহিদা 1000 টাকা নিল, নেওয়ার সাথে সাথেই সে বের হয়ে গেল, যাওয়ার সময় বলল স্যার নামাজ পড়বেন। ওই দিন যদি শাহিদার সাথে আমার বিয়ে হতো, তাহলে আমার জীবনের চাওয়া পাওয়া শেষ হয়ে যেত, জীবনের গল্প শেষ হয়ে যেত। আজকে ওইখানে প্রথম জীবনের প্রতিবন্ধকতা ছিল বলেই কিন্তু আজকে আমার এই সাফল্য। আমার জীবনের একটা জিত ছিল যে আমাকে বড় হতেই হবে,
এবং আপনি সেটা হয়েছেন,
এবং আমি কতটুকু হয়েছি আমি জানি না।
আমি এই জায়গাটাই বলতে চাই আমার শ্রোতাদেরকে যে প্রতিবন্ধকতা মানেই হচ্ছে সেটা থেমে যাওয়া না, প্রতিবন্ধকতা যে সাফল্যের দরজায় একটা নক করা, সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে আমাদের শ্রদ্ধেয় অতিথি আবুল কালাম আজাদ। আমরা শেষ করতে চাই, আপনি কি স্যার অবসর সময় কখনো গান শোনেন বা গান পছন্দ করেন?
অবসর সময়ে গান শুনি, রেডিও শুনি, আমরা মাঝে মধ্যে কিবরিয়ার কথা শুনতাম, আপনি যে সেই কিবরিয়া। আমার সৌভাগ্য আপনি আমার সামনে সাক্ষাৎকার নিচ্ছেন, আমিও আপনি একজন ফ্যান, হ্যানাদার অপরচুনিটি, আই গট ইট।
ও মাই গড, আমার জন্য এটা যে কত বড় কিছু।
ফ্যান আছে, ভক্ত আছে, এবং সুন্দর আপনি বলতে পারেন এবং শ্রোতাদের মন করতে পারেন। দেখেন রেডিওতে কিন্তু আপনি কেউ দেখতেছে না, তারপরে যে জনপ্রিয়তা শীর্ষে
আপনার স্যার, এটা অনেক ধরনের মহানুভবতা। আমি রীতিমতো ধন্য আপনার কাছ থেকে ধরনের কথা শুনে, নিঃসন্দেহে এটা অনেক বড় পাওয়া আমার।
আমি যে কথাগুলো আপনাকে প্রথম বললাম, আমি মিথ্যা কথা বলি না, অযথা কারো প্রশংসাও করি না, আমি সেই ব্যক্তি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার পছন্দের একটা গান দিয়ে শেষ করতে চাই, আপনার যে কোনো একটা পছন্দের গান যদি আপনি শুনতে চান।
হ্যাঁ, আমার পছন্দের একটা গান অনেক প্রিয়, সেটা হলো মায়ের মতো আপন কেহ নাই রে।
আহা, ওকে প্রিয় শ্রোতা, চলুন আমরা সবাই মিলে এই গানটা শুনি, মায়ের মতো আপন কেউ নাই রে। এই গানটার পরপর আমরা ফেসবুকের শত শত হাজার হাজার কমেন্টস গুলো নিয়ে ফিরে আসছি। Thank you.
আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
Presents Hello 8920 Close Up, the closer the better.
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ বিশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। So, get ready, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলি উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ভালো রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততায়, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়েছে রুক্ষ শুষ্ক বিপন্ন, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজ চুলের কোষে গভীরে পৌঁছে চুলে জোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
1:41 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 শততম পর্ব। আর জি কিপ্রিয়ার হচ্ছে আপনার সঙ্গে, আর অনেক অনেক কমেন্টস, সেই কমেন্টস এর ভিড় থেকে কয়েকটি কমেন্টস পড়ছি এবং যাদের নাম বলা হচ্ছে এখানে নিঃসন্দেহে তারা অনেক বেশি সৌভাগ্যবান। শুভদেব লিখেছে, কিপ্রিয়া ভাই তোমাদের টিমকে ধন্যবাদ, কারণ আলামিন শিরিন লতাকে আবার আনার জন্য আজকে হ্যালো 8920 শততম পর্ব। হ্যালো 8920 পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন, যারাই হয় অভিনন্দন জানিয়েছেন, যারা আমাদের পাশে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি তোমার প্রিয় জন নামের একজন ফেসবুক আইডি, সে লিখেছে, অনেক কষ্ট করে শুনছিলাম একটি পরিবারের জীবনের গল্প, বা এরকম একটি পর্বের জীবনের গল্প, আজকে একসাথে 7 জনের কথা শুনছি, চোখের সামনে ভেসে উঠছে স্মৃতিগুলো, খুব ভালো লাগছে, পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে, কান্না পাচ্ছে, অনেক ধন্যবাদ। শেখ আনিস লিখেছে, আজাদ স্যারকে স্যালুট করি, স্যার যে এত কষ্টের ভেতরে এত দূর আসতে পেরেছে, স্যারের গল্প থেকে আমাদের যুব সমাজ অনেকটা বদলে যেতে সক্ষম হবে বলে বিশ্বাস। ওকে অলিশা লিখেছে, জীবনে উন্নতির প্রতিটি ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হয়, আজাদ সাহেব হয়তো সেই কাজটি সঠিকভাবে করেছেন। রোমান মিল লিখেছে, সিন্স নাও আই এম লিসনিং অ্যাবাউট চেয়ারম্যান অফ আজাদ গ্রুপ, হি ইজ আওয়ার হিরো। ওকে মোহাম্মদ আশরাফ লিখেছে, এরকম একজনের গল্প শোনার জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম, যারা নিজের ভাগ্য নিজে তৈরি করেছে তাদের পরিশ্রম দিয়ে। জি এম মিজান লিখেছে, সত্যিকার অর্থে আমরা যারা ছাত্র আছি তারা যদি আবুল কালাম আজাদ ভাইয়ের মতো হই তাহলে হয়তো এদেশে একদিন অর্থনৈতিক দুরবস্থা থাকবে না। এরকম অনেক কমেন্টস এসছে ফেসবুকে, যেমন মোহাম্মদ মাহমুদুল হাসান পারভেজ লিখেছে, জনাব আজাদ সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি। সাইফুল ইসলাম লিখেছে, আজকে নতুন করে কিছু করার জন্য অনুপ্রাণিত হলাম, থ্যাংকস হ্যালো 8920 টিম। শামীম জামান লিখেছে, পরিশ্রমী মানুষ কখনো থেমে থাকে না, আমাদের আজকের অতিথি তার প্রমাণ, ওনার জীবন থেকে আজকে যুব সমাজের অনেক কিছু শেখার আছে। লাভলি রায়হান লিখেছে, আজাদ আঙ্কেল আমি একজন স্টুডেন্ট, আমিও আপনার মতো অনেক বড় হতে চাই, আজ থেকে আপনি আমার আদর্শ, প্রে ফর মি। মোহাম্মদ আবির হাসান লিখেছে, আমিও আজ থেকে কোনো কাজকে ছোট মনে করব না। হায়াত মাহমুদ লিখেছে, আমি আপনার কাছ থেকে আজকের গল্প শোনার পর থেকে সিদ্ধান্ত নিলাম, আর চাকরির না, এখন থেকে ব্যবসা করব। এই যে ছোট ছোট চিন্তাগুলো, এই যে ছোট ছোট অনুপ্রেরণাগুলো, যেগুলো হয়তো একজন আরেকজন আজাদকে আমাদের সমাজে উপহার দেবে, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের হ্যালো 8920 সফল। আমরা শততম পর্বে থেকে একটা অঙ্গীকারী করার চেষ্টা করছি, সেটা হচ্ছে হ্যালো 8920 শুধুমাত্র রেডিও অনুষ্ঠান না, এটা হবে একটা সামাজিক আন্দোলনের অংশ, ইন এ সেন্স পজিটিভ অর্থে সমাজকে বদলে দেয়া। এবং এই যে একজন আজাদকে দেখে এরকম শত শত আজাদ অনুপ্রাণিত হবে, তার মধ্যে থেকে যদি দুই একজন আজাদও বের হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের হ্যালো 8920 সোসাইটির জন্য কিছু না কিছু করেছে। প্রিয় শ্রোতা, আজকের মতো হ্যালো 8920 শেষ করতে চাই, তবে যাবার আগে যারা এখানে কমেন্টস করেছেন তাদের মধ্যে থেকে একজন, এবং যারা আজকে নতুন আমাদের পেজের মেম্বার হয়েছেন তাদের মধ্যে থেকে একজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। যিনি বেস্ট কমেন্ট করেছেন তিনি হচ্ছেন লাভলি রায়হান। আপনার আইডিতে শাকিল তার পার্সোনাল আইডি থেকে যোগাযোগ করবে, আপনি আমাদের কাছ থেকে আপনার পুরস্কারটি সংগ্রহ করে নেবেন। এবং যিনি লাইক করে আজকে উইনার হয়েছেন তিনি হচ্ছেন লটারির মাধ্যমে অবশ্যই বিথি রহমান, আপনার জন্য একই কথা। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আগামী 101তম পর্বে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আরজে কিবরিয়া এবং আরজে কিবরিয়া টিম, একাধারে আমরা বলতে পারি হ্যালো 8920 টিম, আরজে শাকিল, খালিদ, লোবান এবং আরজে লাবিবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি। যাবার সময় আমরা কিছু ফোন কল শুনব, যে ফোন কলগুলোর মধ্য থেকে হয়তো আগামী পর্বে কোনো একজন অতিথি আমাদের সঙ্গে থাকবেন। সবাই অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আমিকা, আমি গ্রামেই বেড়ে উঠেছি আর আমার এতটুকু বয়সে আমি অনেক ঘাটের পানি খেয়েছি। প্রথম ধাপে আমার জীবনের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সে হচ্ছে আমার ভাবি। অনেকগুলো ধাপ আমার লাইফে রয়েছে যেগুলো খুবই কষ্টে, খুবই দুঃখে, আনন্দের সবকিছু মিলে। তো আমি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে চাই।
আমার নাম জয়। জীবনে অনেক প্রেম করেছি, কিন্তু প্রেম করে আমার পরিণতি কি হয়েছে? কেন বা এতগুলো প্রেম করলাম? কেন বা এতগুলো মেয়েকে কষ্ট দিলাম? আর তার প্রতিফল আমি কি পাইলাম? এগুলো জানাতে চাই।
আমার নাম হচ্ছে রোকেয়া। আগে আমার স্বামীর সাথে আমার অ্যাফেয়ার ছিল। আমার সংসারে একটা কন্যা সন্তানের জন্ম হয়। পরে গিয়ে বেরো চড়িয়ে যাওয়ার কারণে আমার স্বামী আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসতেছিল, এমনকি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি আমার জীবনের পুরো গল্পটা বলতে চাচ্ছি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকাল তো শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপর অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজ চুলের কোষে গভীরে পৌঁছে চুলে জোটায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত। ঘুরে দেখ কয়টা বাজে হিসেব আছে।
কেন, রাত 10টা। উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর কো ফিরে পৌঁছে আপনার স্কিনগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ভালোই রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নিউজন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ক্লোজ আপ, the closer the better.
আমার নাম মাহবুব। আমি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট নিয়ে বড় হয়েছি। আমার বয়স যখন 19 হয় তখন আমার 20-এর একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। ও কিভাবে যে আমার জীবনটাকে নষ্ট করছে, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন তাহলে আমি হয়তো অনেক কথাগুলো শেয়ার করতে পারবো।
আমি বিনয় বলছি। একটা মেয়ের কারণে আমার লাইফটি জর্জরিত। ইন্ডিয়া দেশে আমি যেভাবে পুলিশের হাতে গ্রেপ্তার হই এবং আজ আমার জীবনটা যে কত কষ্টের মাঝে চলছে, আমি এবিসি রেডিওতে এসে সেগুলো শেয়ার করতে চাই।
আমি মেহেদি, যাকে ভালোবাসলাম উসাদ আমার রং নাম্বারের কথা হইতো, দেন আমি বিয়ে করি ওকে পালিয়ে। এখন ফ্যামিলিতে সবাই জানাজানি করার পর আমার বাবা মা আমার সাথে কথা বলে না, ও আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করে, মানে খুব একটা পুরনো অবস্থায় আছি। জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি।
আমার নাম মহিন। আমি একটা মেয়ের সাথে প্রেম করছি প্রায় 3.5 বছর যাব। মেয়েটা কোনো কারণবশতে চিটকে মারা গেছে। আমি এখন আমার নিজেকে ঠিক রাখতে পারতেছি না। ও কি জন্য মারা গেল আমি তার খোঁজ আজ পর্যন্ত পেলাম না। তো এই জন্য আমি আপনাদের লাখো শ্রোতার মাঝে আসতে চাই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
আমি রিপন বলছি। আমি জীবনে 3টি বিয়ে করছি, কি কারণে করলাম? আমি এক সময় মাসে 2 লক্ষ টাকা কামাই করছি, পালসার হোন্ডাতে চলাফেরা করছি, বর্তমানে আমি একটি হোটেলের মেসিয়ার। আমার জীবনের গল্প আপনাদের হোস্টেলে বলতে আমাকে দয়া করে সুযোগ দেন।
আমার নাম মুক্তা, আমি গার্মেন্টসে চাকরি করি। আমি প্রেম করে বিয়ে করি। আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার হাজবেন্ড বলে যে এটা আমার বেবি না, তাই আমাকে জি বুঝিয়ে দেয়। জীবনের কাহিনী বলতে যাচ্ছি।
যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। আজ অবধি একদিনও পাইলাম না প্রাণ বন্ধু অবধি, ভাসাইলাম কত নদী শুরু হইতে আজ অবধি একদিনও পাইলাম। প্রেমের ভাষি লইয়া গলে ঘটল কি যন্ত্রণা, কান বন্ধু আমি তোমায় পাব পাব বলে, ইহ জন্ম গেল বিফলে প্রেমের ফাঁসি লইয়া গলে ঘটল কি যন্ত্রণা, ধরতে ভুনে সারল না রে সারল না, মন জানে আর কেউ জানে না।
বিজ্ঞাপন করো না, অনেক আবার উৎসাহ দিয়েছে, ভেরি গুড, ফুটপাতে ব্যবসা করে বিজ্ঞাপন করেন এটা কিন্তু ভালো দেখে, আপনি অনেক বড় হবেন মানে হয়তো কিছুটা হলো তো হয়েছে।
ফুটপাত থেকে হাজার ফুট উচ্চতায় শূন্য থেকে শিখরে আবুল কালাম আজাদের সাফল্য গাথা জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শততম পর্বে আজ রাত 11:20 আরজি কিবরিয়ার সাথে শুধুই ABC রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার।
This track was downloaded from FusionBD.com.